This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, বিজয়ের মাসে বুধবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920 তে। আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং রয়েছে আরজে কিবরিয়া টিম, আরজে শাকিল, খালিদ, লোবান এবং সাফরিন। প্রিয় শ্রোতা, আপনাদেরকে যেটা বলতে চাই, বিজয়ের মাস আসলেই আমরা দেখি আমাদের দেশাত্মবোধ কিংবা আমাদের যে চেতনাগুলো রয়েছে সেগুলো আমরা ঝালাই করে নেবার একটা সুযোগ পাই। চারিদিকে বিজয়ের যে আমেজ সেটা আমাদের জাতীয়তা বোধের মধ্যে ফুটে ওঠে এবং তারই ধারাবাহিকতা আমরা বলতে পারি হ্যালো 8920 মোটেও ব্যতিক্রম কিছু না। হ্যালো 8920 এমন একজন মানুষকে নিয়ে আজকে তার জীবনের গল্প আপনাদের সামনে হাজির করার চেষ্টা করছে। আমরা বলতে পারি, দেশ নিয়ে যদি আমাদের গর্ব করবার থাকে, জাতি সত্তা নিয়ে যদি আমাদের গর্ব করবার থাকে, তাহলে এই গর্বটাকে উপহার দিয়েছেন যে মানুষগুলো আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা তারাই। এবং তাদের মধ্যে এমন একজনকে আজকে আমরা পেয়েছি যার জীবনের গল্প এখানে উঠে আসবে। এবং হ্যালো 8920 যে কোনো ধরনের জীবনের গল্প যদি আমরা বলে থাকি, অন্যান্য কোন ধরনের অনুষ্ঠান আড্ডা বাজাই বলি না কেন, সেখান থেকে অবশ্যই ব্যতিক্রম। এবং একজন মুক্তিযোদ্ধার গল্প যেভাবে অন্যান্য জায়গাগুলোতে উঠে আসে, বুঝতেই পারছেন যে হ্যালো 8920 তে ব্যতিক্রম ভাবেই সেটা আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। হ্যালো 8920 এমন একটি প্ল্যাটফর্ম যেখানে জীবনের গল্প তুলে ধরা হয় এবং এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। আমরা শুধু একটা বিষয় খেয়াল রাখি, সেটা হচ্ছে আপনার জীবনের গল্প শুনে কেউ যদি কিছু শিখতে চায় তাহলে সেই শেখার সুযোগটি আছে কিনা। এছাড়া যে কোনো বিষয়ের উপরে আপনার জীবনের গল্প হতে পারে, কারণ আমরা বিশ্বাস করি পৃথিবীতে 700 কোটি মানুষ এবং 700 কোটি মানুষের জীবন 700 কোটি রকমের। সুতরাং কোনো সিলেবাসের মধ্যে অনুষ্ঠানটিকে আমরা বাঁধিনি, না সেটা ভালোবাসার প্রোগ্রাম, না সেটা আনন্দের, না সেটা সাফল্যের কিংবা ব্যর্থতার, কিংবা যাই বলি না কেন, আমরা বিশ্বাস করি যে জীবন সবকিছু নিয়েই চলে এবং জীবনের গল্প এসব বিষয়ে প্রত্যেকটি বিষয়কে নিয়েই হতে পারে। প্রিয় শ্রোতা কে রয়েছে আমার সঙ্গে তার সঙ্গে আমরা পরিচিত হব, তবে তার আগে বলতে চাই আপনি যদি অনুষ্ঠানে আসতে চান সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলি 9115668। এখানে ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে যে বিষয়ের উপর আপনি জীবনের গল্পটা বলতে চান সেটা খুব সংক্ষিপ্ত করে বলে আপনার সঙ্গে যোগাযোগ করতে বলবেন। আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর প্রিয় শ্রোতা, আমি সবসময় বলে থাকি আমাদের ফেসবুকটা হচ্ছে আমাদের হ্যালো 8920 সবচাইতে আড্ডার বলি, প্রাণকেন্দ্র বলি, যাই বলি না কেন, যারা হ্যালো 8920 শুনেন তাদের প্রত্যেককেই আমরা বলি এখানে গিয়ে মেম্বার হয়ে যাওয়ার জন্য। আপনার যদি ফেসবুক আইডি থেকে না থাকে তাহলে একটি আইডি খুলে নেবেন, কারণ হ্যালো 8920 সম্পর্কে যাবতীয় তথ্যাবলী আপনি আমাদের এই ফেসবুকটি থেকে পাবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি অবশ্যই লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমি এ পর্যায়ে আমার আজকের যে সম্মানিত অতিথি রয়েছেন তিনি মুক্তিযোদ্ধা, আমি তার সঙ্গে একটু পরিচিত হতে চাই। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন।
আমার নাম হচ্ছে মুক্তিযোদ্ধা আজগর আলী।
মুক্তিযোদ্ধা আজগর আলী, আপনি হ্যালো 8920 শোনেন?
জি, আমি সবসময় শুনে থাকি এবং আমি ছোট্ট একটা চাকরি করি, বুধবার আসলে আমার নাইট ডিউটি আমি আগ্রহ করে নেই ওই অনুষ্ঠানটা একমাত্র শোনার জন্য। এটা শুনলে অনেক কিছু বুঝার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শিক্ষারও আছে।
বাহ, আমার খুব ভালো লাগলো। আমি বারবারই বলে থাকি আপনাদের প্রশংসাগুলো আমরা কখনো হ্যালো 8920 তে প্রচার করি না। আপনারা অনেক ধরনের কথা লিখে থাকেন আমাদের ফেসবুকে, আমরা সচেতন ভাবেই আমরা সেগুলো এড়িয়ে যাই, কিন্তু ওই কথাগুলো আমাদের জন্য অনুপ্রেরণার। আজকে একজন মুক্তিযোদ্ধা কথাটা বলছেন হ্যালো 8920 সম্পর্কে, সেটা না প্রচার করে থাকতে পারলাম না। আমার খুবই ভালো লাগছে এবং আমি মনে করি আমার টিমের জন্য এবং লাখো শ্রোতার জন্য যারা হ্যালো 8920 পছন্দ করেন তাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আপনি একটু বলবেন যে আপনি নাইট ডিউটি ইচ্ছা করে নেন এই হ্যালো 8920 শোনার জন্য?
ইচ্ছা করে সবসময়।
আপনি কি শেখ কাজ করছেন?
আমি একটা সিকিউরিটি গার্ডে চাকরি করি, দিনও ডিউটি পরে বেশি বলে 2টা থেকে রাত 10টা।
আচ্ছা,
তো ওই বুধবার আসলে আমি ওই দিন আবার নাইটটা নিয়ে নিই।
তাহলে আপনার ডিউটি করতেও সুবিধা হয়, পাশাপাশি আপনি শুনতে থাকেন?
আমি এটা শুনতে থাকি প্রায় 2-2.5 ঘন্টা এই অনুষ্ঠানটা শুনতে থাকি, সময় কাটে এবং অনেক কিছু শিক্ষার আছে এখানে।
জি, নিঃসন্দেহে আপনার এই উপলব্ধি আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া।
আমার 2টা মেয়ে আছে এইবার পরীক্ষার্থী, তারাও আগ্রহ।
বাহ, খুব ভালো লাগলো। আমি একটু শুনি যে আপনি তো হ্যালো 8920 যেহেতু শোনেন, আমাদের বেসিক কিছু নিয়ম আছে, আপনি যদি আপনার বয়সটা একটু আমাদেরকে বলতেন। এবং আপনি,
আমার 1456 সালে আমার জন্ম।
আচ্ছা,
করবন্দ গ্রামে মতলব থানা চাঁদপুর ডিস্ট্রিক্ট।
আচ্ছা, মতলব থানার চাঁদপুরে আপনার জন্ম এবং গ্রামের নাম?
করবন্দ।
করবন্দ, এবং আপনি 1953 সালে জন্মগ্রহণ করেন?
1953 সালে আমি জন্ম করছি। পিতার নাম হচ্ছে মফিজুদ্দিন, মাতার নাম হচ্ছে মল্লিকা খাতুন।
বাহ, চমৎকার। প্রিয় শ্রোতা, যারা এই শ্রদ্ধেয় ব্যক্তিত্বকে দেখতে চান, এই মুক্তিযোদ্ধাকে দেখতে চান, তারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। যিনি একটি নাইট গার্ডের ডিউটি পালন করছেন এবং তিনি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান হ্যালো ইট 920 যেদিন থাকে সেদিন ইচ্ছে করে নাইট ডিউটি নেন, যাতে করে অনুষ্ঠানে তিনি ভালো করে শুনতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো ইট 920 মেম্বার হয়ে যাবেন। আমরা একটা গ্রুপ পিকচার দিয়ে দিচ্ছি, ইনফ্যাক্ট আমি, শাকিল এবং আমাদের এই শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা আসগর আলী, তিনি ওখানে রয়েছেন, আপনারা চাইলে ওখানে গিয়ে তাকে দেখতে পারেন। ওকে, আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমার জীবনে প্রথম থেকে আমি ছোটবেলায় আমার মায়ের খুব আদরের সন্তান ছিলাম।
জি,
খুবই ভালোবাসতেন।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
এক ভাই এক বোন।
আপনি একমাত্র ভাই?
জি, আমার আব্বা এর আগে একটা বিয়ে করেছেন, ওইখানে একটা বোন আছে।
আচ্ছা,
সেই বোনটা সিলেট শাস্তাগঞ্জে বিয়ে দিয়ে দিয়েছেন, তারপরে আমার বিয়ে করছেন। আমরা এক ভাই আর এক বোন ছিলাম। তখন বোনটা আমার বড়, বোনটা, এই কথাটা আমি শেষ দিয়ে দিই, বোনটা মেট্রিক পরীক্ষা দিতে যাইয়া বোনটা হার্ট অ্যাটাক করে মারা যায়।
ওহো,
69 এপ্রিল মাসে,
1970 সালের এপ্রিলে।
হ্যাঁ
জি।
তারপর আমি আস্তে আস্তে একটু বড় হতে লাগলাম, মা আমাকে স্কুলে দিলেন, করবন্দে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, ওইখানে দিলেন। তা আমি একটু খুব দুষ্টামিটা খুব বেশি করতাম,
জি,
যেটা ওই পড়ায় পিটাটিটা আর কুলাইতো না। তা আব্বা আবার এই আপনার ওই রেলের দিয়ে আপনার পাথর টাথর ঠিক করে না, রেলের পাট ঠিক করে, ওইগুলিতে টেম্পোরালি কাজ করতেন চট্টগ্রাম পাহাড় তুলে। তো আব্বায় সপ্তাহে সপ্তাহে 50 টাকা, 40 টাকা, 60 টাকা, 80 টাকা এইভাবে ওই টাইমে পাঠাইতেন। আমরা
ওটা দিয়ে সংসার চলতো,
সংসার চলতো। এইভাবে বড় হইতে স্কুল আমার বন্ধ হয়ে গেল গা, দুষ্টামির জ্বালায় ওই গ্রামে যাত্রা টাত্রা আছে, এই অরুণ শান্তি গানের দলে গেলাম, ওই চুরি করে মার সাথে ও ছোট্ট অরুণের পাঠ করি। তখন
যাত্রা দলে ঢুকে গেলেন?
হ্যাঁ, ছোট্ট অরুণ, তখন বয়স প্রায় 9.5 বছর হয়ে গেছে। তখন অরুণ শান্তির এই কিছুদিন অভিনয় করলাম, পরে মুরব্বীরা বহু দূরে ওই দিল পিটিয়া, কয় যে এইখানে যাত্রা টাত্রা চলবে না, ওইখানে হবে না, এগুলি
পুরো যাত্রা দলকে ধরে পিটুনি দিয়ে দিল।
হ্যাঁ, পিটিয়া দিল, পরে এটা ভেঙে গেল। তারপরে আমার আইসা গেল দুঃখের ফল, আমার এই মুহূর্তে আমার মা প্রেসার রোগী ছিলেন, তখন আমার মা খুব স্বাস্থ্যবান ছিলেন।
জি,
আমার মার কোনোদিন মতোই আমার আব্বার সাথে কাপড়ে হয় নাই।
আচ্ছা,
এখন 12-14 কাপড় বাড়িছে, তখন মতোই 10-11 উপরে কাপড় হইতো না। সারা জীবন আমার মা আব্বার লগে খালি ঝগড়াছে, এর থেকে কি আর বড় কাপড় পাওয়া যায় না, মাথা ঘুরা যায় না, স্বাস্থ্য বেশি ছিল।
আচ্ছা আচ্ছা,
হঠাৎ করে মা মারা গেলেন, আমার দুঃখ আইসা গেল। ওই এর থেকে আমার
কত বছর বয়সে আপনার তখন? কত বছর?
তখন প্রায় 10 বছর। ওহ, দুঃখের আর তখন সীমা নাই। বাবা পাহাড় তুলি, বাবা আইসার মাটি আর দেওয়া পান নাই। আমার মামারা, এক মামা সিলেটে ছিলেন, উনি কমলার ব্যবসা করতেন, আরেক মামা এতে মাটি দিতে পারছেন। এরপরে আবার আব্বায় রেখে গেলেন আমার এক ফুফুর গাছে।
জি,
এই ফুফুর গাছে আমি লালিত পালিত, লেখাপড়ার ফুফু আমার আর দেখাইলেন না। এরপরে যখন প্রায় 15 বছর আমার বয়স হয়ে গেছে, তখন সিলেট শাস্তাগঞ্জ, ওই যে আমার একটা বোন আগে আমার আব্বাই বিয়ে দিছে, সেখানে দিল দৌড়ে একটা কোনো কাজকর্ম নিয়ে দো, ওই জন্য ভবিষ্যৎবাণী একটা উপার্জন করতে পারে।
মানে এটা কি আপনার বাবা আপনাকে দিয়ে দিল?
না,
তাহলে
ওই আমার ফুফু,
ফুফু দিয়ে দিল।
ফুফু
মানে ফুফাতো বোনের যেখানে বিয়ে হয়েছে।
হ্যাঁ,
আচ্ছা,
সেইখান থেকে আমার একজনের রাখাল হিসাবে, তার একটা দুধের গাবি, ওনার 2-3টা গাড়ি আছে, আইনুল্লাহ নাম।
জি,
ওনার একটা দুধের গাবি পালতো, এই আমার কাজ, আর কোনো কাজ ছিল না,
সারাদিন গরুটা দেখাশোনা করা।
হ্যাঁ, একটা গরু দেখাশোনা করা আর ওই রাস্তায় ঘোরাফেরা করা। ওইখানে আবার দুদুমিয়া শিশু মিয়া নামে 2টি লোক, ওরা আমার বন্ধু হয়ে গেল।
দুদুমিয়া আর
শিশু মিয়া, তারা দুই ভাই।
আপনার সমবয়সী ছিল তারা?
হ্যাঁ, আমার সমবয়সী ছিল।
আচ্ছা,
তখন পাকিস্তান আমলের 1970-এ ওরা মুজাহিদের ট্রেনিং দিতে গেল, ওদের বয়স হয়ে গেছে, আমার 18 পুরো হয় নাই, ওদের 18 পুরো হয়ে গেছে, ওদের 1 মাস ট্রেনিং দিল মুজাহিদে
1970 সালে।
জি,
মুজাহিদটা কি ছিল? আমাদের শ্রোতা যারা রয়েছে তারা অনেকেই বুঝবেন না।
এটা 14 পাঞ্জাবে ট্রেনিং দেওয়া হয়েছে।
আচ্ছা আচ্ছা।
এখন যেমন আনসার আছে তখন ওই পাকিস্তান হলে একটা মুজাহিদ
ছিল। আচ্ছা,
তারা টেম্পোরালি, তারা কোনো পার্মানেন্ট না।
আচ্ছা, মানে সরকার থেকে তেমন বেতন পেত না?
না না।
আচ্ছা,
ও ট্রেনিং দিয়ে ছেড়ে দিত। তখন ওদের আমি বললাম যে আমাকে তোমরা নিলে না, তোমার তো বয়স হয় নাই ভাই, তোমাকে কেমনে নিব। আচ্ছা যাও, সামনে ইনশাল্লাহ তোমাকে আমরা নিয়ে যাব। তবে আমরা কেমনে কেমনে অস্ত্র চালাইছি তোমার লাঠি দিয়ে দেখাই।
আচ্ছা,
তখন আমারে সাবধান, আরামে ধরাও, এইগুলি ওরা আমার শিখাইতো। বন্দুক কিভাবে পজিশনে যায় এটা শিখাইতো। এইভাবে করতে করতে 70 ফারে গেল। ও আমি খালি আঠারো পুরা হয় না, আমি মুজাহিদের ট্রেনিং দিতে পারবো।
মানে আপনার মাথার মধ্যে কাজ করতে যখন আমার 18 হোক আমি মুজাহিদের ট্রেনিং।
হ্যাঁ, মুজাহিদের ট্রেনিং নিব, আমি যুদ্ধ লাগলে যুদ্ধ যাব।
জি,
আল্লাহর কি হুকুম, চালাইছে গেল। এইভাবে চলতে চলতে ওদের সাথে 7ই মার্চ বললো যে শেখ সাহেবের ভাষণ শুনতে যাবা। বললে ভাই আমার কাছে 8 আনা পয়সা আছে। আমাদের কাছে আছে 10-12 টাকা, তোমারই নিতে পারবো। আমি বললে স্বাস্থ্যগঞ্জ তো ভাড়া তখন মানে কয়, আমাকে টিকিট লাগবো না, আমরা সাদে উঠে যাবো। তখন এই 3 জন আমরা সাদে উঠে ভাষণ শোনার জন্য 7ই মার্চে আমরা ঢাকা আসি। পয়সা আনা আমি আর খরচ করি না, কমলাপুর লাইমে ওরা বাদাম বুট কিনলো, এই নিয়ে খাইয়া বিকালে শেখ সাহেবের ভাষণ শুনলাম
সরোয়ার্দী উদ্যানে।
সরোয়ার্দী উদ্যানে ভাষণ শুনে বিকাল বেলা তারপরে কমলাপুর থেকে আপনার 3 আনা করে রুটি আর 2 পিসার করে গুড় খাইয়া আবার রাত্রে 9টার ট্রেন।
প্রিয় শ্রোতা, আমরা একটু আমাদের এই মুক্তিযোদ্ধার অনারে এবং একই সাথে আমরা আমাদের হ্যালো ইট 920-র গেস্ট যারা রয়েছেন, আমরা যখন জীবনের গল্প প্রচার করি এখানে সেই সময়টাকে আমরা উপলব্ধি করি। আমরা একটু যখন তিনি 7ই মার্চের ভাষণের কথা বলছেন, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণটি একটু এই মুহূর্তে একটু অনুভব করতে চাই, আমরা একটু শুনতে চাই সবাই মিলে। চলুন আমরা সবাই মিলে ভাষণের কিছু অংশ, খুবই গুরুত্বপূর্ণ কিছু অংশ আমরা একটু শুনি।
আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তলে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। 7 কোটি মানুষকে চাবা রাখতে পারব না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের ডুবাতে পারবে না। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।
ওকে, এই ভাষণটি আপনি শুনেছিলেন, আমি একটু জানতে চাই ওই সময় আপনার ফিলিংসটা কেমন ছিল, ওই অনুভূতিটা কেমন?
ভাষণটা শোনার পর আমি আর স্থির থাকতে পারি না। উনি বলছেন যার যা কিছু নিয়ে আসে তাই নিয়ে এলাম। তখন আর শিশুভাই গেলাম, শিশুভাই আর ঠিক থাকে যাবে না, আপনি চলেন, আমরা ওইখানে যাই কোনো কিছু করা যায় কিনা। পরে আমরা শাস্তাগঞ্জে গেলাম। যাওয়ার পরে আমার যে মালিক উনি খুব রাগ গেলে, তুমি ঢাকা গেলে তুমি যদি হারাই যেতে কোনো কিছু হইতো তাহলে আমি তো দায়ী হয়ে যেতাম। আমি বললাম যে চাষা কোনো সমস্যা হবে না, শিশুভাই দুদুভাই আছে, আপনি আমার জন্য দোয়া করবেন, যুদ্ধ লাগবে কিছুদিনের মধ্যে। এই কথা বলার সাথে সাথেই আইসা গেল 26শে মার্চ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে গেল পাকিস্তান। ওনাকে নিয়ে গেল পাকিস্তান, এইদিক দিকে সিলেট ডিস্ট্রিক্টে আপনার পাঞ্জাবি মোতায়েন। ওইখানে আবার হাফিজ নাম একজন লোক, এক্স আর্মি, পশ্চিম পাকিস্তান থেকে ছুটি আসছে, ওদেরকে বাড়ির কাছাকাছি, আর পুরানা একজন মুজাহিদ ছিল, তার এমনি মানুষের কলার বাপ ডাকতে হইলো, ফুটবল প্লেয়ার ছিল সে, ওয়াদ্দায় চাকরি করত। এই দুইজন করলো কি, দে ইঠি বললো শিশু মেয়ে দুদু মেয়েকে আমাকে দে, আমরা শেরপুর যাচ্ছি, পাঞ্জাবি আসতেছে, তোমরা পিছন দিকে আসো।
আচ্ছা, আমি একটু জানতে চাই আপনার কাছে বিনীতভাবে, সেটা হচ্ছে যে আপনি তো তখন আপনার ফুপু যে জায়গায় দিয়েছে সেখানে আছেন, তারপরে আপনি কখন পরিকল্পনা করলেন যে যুদ্ধের জন্য আপনাকে এখানে যেতে হবে বা ওই জায়গাটায় যেতে হবে?
ভাষণে আসলাম,
ভাষণ শোনার পর পরই
আমার চাকরি শেষ হয়ে গেল।
মানে আপনি আর চাকরি করবেন না?
না, ওই ওনাদের বাড়িতে যাই, দেখাশোনা করি, এখন যুদ্ধ লাগতেছে, এখন আমি যুদ্ধই যাব।
মানে এই চেতনা আপনার নিজে থেকে নিজেই
হইল? তখন এই আইনুল্লাহ সাহেবের মা বলছে, ভাই তুমি যাই না, আমি নানি নানি ডাকতাম, যাইও না, কি হয় না হয়, তুমি যাই না ওদের সাথে, ওরা সাবাসী, তোমার সাবাসী, দোয়া করবেন দাদি, আবার ফিরে যেন আপনাকে আইসা
পায়। মানে শিশু মিয়া এবং দুধু মিয়া ওনারা যুদ্ধে যাচ্ছিল?
হ্যাঁ হ্যাঁ।
আপনি তাদের সাথে সঙ্গ ধরে তাদের সাথেও যাওয়ার
সুযোগ পেয়েছেন?
আচ্ছা, এই যাওয়ার জার্নিটা আমরা ধীরে ধীরে শুনতে চাই আপনার কাছে।
ওই যে কলার বাফার হাফিজ, তারা শেরপুর যাওয়ার লগে লগে ওই দিনে প্রথম দিনে এটাকে দুনিয়ার থেকে তারা বিদায়, একজনের লাগলো চৌকের উপরে গুলি, আরেকজনের লাগলো পিঠের থেকে গুলি, সাইড থেকে।
কোথায় যাচ্ছিল উনি?
তারা শেরপুর।
কলার ব্যাপারী হাফিজ?
হ্যাঁ হাফিজ।
ইনি কে ছিলেন?
শেরপুর যে প্রথম পাঞ্জাবিরা যখন একটা অ্যাটাক হয় এখানে পাঞ্জাবির সঙ্গে, ওই অ্যাটাকে ওনারা দুজন মারা যায়।
আপনারা শেরপুরে কেন যাচ্ছিলেন?
শেরপুর ওই যুদ্ধের একটা সাইড।
আচ্ছা আচ্ছা।
যখন ওরা মারা যায়, ওদের লাশগুলি উদ্ধার করিয়া এই শাস্তাগঞ্জে প্রাইমারি স্কুলের সামনে আমরা দাফন করি, তখন শিশু মিয়া দুধু মিয়া মিয়া আমরা রোয়ানা দিলাম তেলিয়াপাড়ার দিকে।
তেলিয়াপাড়া যে পৌঁছাবো,
তেলিয়াপাড়া পৌঁছলে এখান থেকে কিছু ঢাকার থেকেও কিছু লোক যাইতেছে যে তেলিয়াপাড়া বর্ডারে শিবনা বর্ডারে ঢুকবে।
আপনারা বর্ডার পার হবেন?
হ্যাঁ, বর্ডার পার।
ওকে, যাওয়ার পথের ঘটনাগুলো এগুলো?
হ্যাঁ। ওইখানে যাওয়ার সময় আমরা দিদার নামে আরেকজন লোক পাইছি, উনি এক্স আর্মির লোক, দিদার নামে লোকটাকে পাই আমাদের সাবাস হইল, কারণ উনি পুরানা আর্মি, ওনাকে পাইছে আমাদের আর মনোবল। উনি একটা ট্রাক্টর নিলেন, নিজে চালাইতে জানতেন,
ট্রাক্টর।
হ্যাঁ, ওইটার পিছনে কোন ওই অংশ নেই, ওইটা নিয়ে আমরা তিনজনকে নিয়ে ওইটা চালাই নিয়ে চলে গেল একদম তেলিয়াপাড়া রেল ক্রস পর্যন্ত, ওইটা এখানে রয়ে গেল। তখন ওইখানে একজন গেটম্যান ছিল, বলছে যে আমি মুক্তিযোদ্ধাদের জন্য কিছু খাবার রেডি করছি, আপনারা এখানে যান, আরো মুক্তিযোদ্ধা আছে এখানে, আপনারা খানা খান, তারপর আমি ইন্ডিয়া যাওয়ার বন্দোবস্ত করে দেবো। শিবনা বর্ডার। ওইখানে পৌঁছতে প্রায় 6 ঘন্টা লাগছে, ঠিক আপনার সন্ধ্যার সন্ধ্যার হয়ে গেছে আমরা এখান থেকে পৌঁছতে।
প্রিয় শ্রোতা, অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে সুকান্তের সেই কবিতার মতো, যে এখন 18 বছর বয়স, যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। দেখুন, আমাদের যিনি আজকে অতিথি মুক্তিযোদ্ধা, 1953 সালে তার জন্ম, 1971 তিনি যুদ্ধে যাচ্ছেন, একদম কাটাই কাটাই মিলে গিয়েছে তার বয়স, কিন্তু তখন 18, আগুন ঝরা বয়স। আমরা এমন একটি জীবনের গল্প আজকে এখানে উপস্থাপন করতে পারছি বিজয়ের মাসে, আমরা নিঃসন্দেহে তাকে নিয়ে গর্ব করি এবং আমাদের গর্বে বুক ফুলে উঠবে শেষ পর্যন্ত, যে একজন মুক্তিযোদ্ধা, খুব সাধারণ একজন মানুষ, খেটে খাওয়া একজন মানুষ, পরিশ্রমী একজন মানুষ, যার জীবনের গল্পের পুরোটা জুড়েই হচ্ছে মুক্তিযুদ্ধ। তিনি কেমন আছেন, কিভাবে আছেন, সেটা অন্য বিষয়, কিন্তু তিনি দেশ উপহার দিয়েছেন আমাদেরকে। এই শ্রদ্ধাবোধের জায়গা থেকে তাকে আমরা সবসময় পুরো অনুষ্ঠান জুড়ে স্যালুট জানাতে চাই। আপনি যদি তাকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি, www.facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি Hello8920-র মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, তারপর
ওইখানে আমরা খাবার খাওয়ার পর পরই আমাদেরকে এই গেটম্যান 4টা ট্রাক্টর রেডি করলো চা বাগান থেকে, আমাদেরকে ভিতরে সিগনা বর্ডারে পৌঁছাই দিল ক্যাম্প পর্যন্ত।
আচ্ছা,
ওইখানে পৌঁছার লগে লগে আমরা পাইলিছি কর্নেল আতাউল গনি উসমানি সাহেবকে, প্রথমেই ওনাকে পাওয়ার পরে আমাদের মনোবল আরো উৎসাহ হয়ে গেল, যে আসল নেতাকে পেয়ে গেছি আমরা। এবং লেফটেন্যান্ট ইব্রাহিম সাহেব, এরপরে ক্যাপ্টেন এজাজ আহমদ চৌধুরী, যারা বিডিআর এর ডাইরেক্টর হয়ে রিটায়ার্ড হয়ে গেছিল, ওইখানে যাওয়ার পরে আমাদেরকে বলে যে তোমরা এইদিকে তাম্বু টানানো আছে, শুধু তাম্বুই আছে ওইখানে, কোনো যে আপনি শোয়ার মতন কোনো কিছু নাই, যার পরনে যা আছে তা। রাতটা তো এখান থেকে আমরা খেয়ে নিয়েছি, সকালে ইস্টেন্ট টু একটা সংকেত দিল, সকালে ভোর 5টায় বাসির লগে লগে সবাই পজিশনে চলে যাবে, এই সময় শত্রুর আক্রমণ টাইম।
ওকে,
হ্যাঁ, এটা হলো ইস্টেন্ট টু বলা হয়, আক্রমণের টাইম। আমরা চলে গেলাম ইস্টেন্ট টুতে। এখন খাবার কথা, তখন ভারতের লোকে মুক্তিযোদ্ধাদের খাওয়ারের কোনো মতে চুক্তিবদ্ধ হয় নাই।
আচ্ছা,
তখন একজনকে আরেকজনে বলতেছে কি করা যায়, তখন দুই আনাই দেয়া কাতলামারা বাজার,
কাতলামারা বাজার,
বাজার ছিন্ন বর্ডার পরে একটা কাতলা মারা বাজার আসছে, আমরা চাইরা না দিলে ওর একটা মোয়া দিত, প্রায় এখনকার একটা মোয়া ফুল নাস্তা হয়ে যেত।
আচ্ছা আচ্ছা,
এটা দুই আনা, আমরা চাইরা না দিলে ওটার মূল্য দুই আনা, আর দুই আনা দূরে নেবে চাইরা না।
ও মানে আমাদের টাকার ভ্যালুটা যেহেতু কম। আচ্ছা,
তখন ওই একটা করে মোয়া খেলাম। এইভাবে দুপুর বেলা, দুপুরের পরে প্রায় দুটার দিকে একটা ভাত আসলো, খাবো কিছু করে, আর ডাল লবণও নাই, কাল্লাপাক কলা পাতা যে গাছ, ওই শিবনা বর্ডারে কোন কলা গাছ ছিল না, সব আমরাই খেয়ে ফেলছি
কলার পাতা পেরে পেরে,
কলার পাতা পেরে পেরে। তিন দিনের দিন আমরা একটা সংবাদ পাইলাম যে পাঞ্জাবির একটা গাড়ি আসতেছে, যে জায়গাতে আমরা খানা খাইছিলাম, এটা অস্ত্র আছে, গোলা বারুদ আছে, রেশন আছে, আমি এইটারই দরকার আমাদের,
যেভাবে হোক এটাকে,
এটাকে যেভাবে হোক। কই দুপুর বেলা তো উস্তাদ এম্বুস কিভাবে পাতে, উস্তাদ তো শিক্ষা দিছে, ঠিক সেইভাবে আমরা এটা সাকসেস হবো। তারপরে এক্স আর্মির লোক আছে, মুজাহিদের লোক আছে, তারা তো আছে, এবং জয়দুপুরবাড়ির সুরমান আলী নামে একজন লোক ছিল, উনি পাকিস্তানের লোক, পুরানা লোক।
জি, আমি এই অ্যাম্বুশে যাওয়ার আগে আপনাকে একটু জানতে চাই যে আপনি কি ট্রেনিং নিলেন, কোথায় নিলেন?
ওইখানেই এই ঘন্টার পর ঘন্টা ট্রেনিং হইতেছে, ট্রেনিং বন্ধ নাই।
একটু শুনতে চাই, শুনতে চাই যে কি ধরনের ট্রেনিং,
ট্রেনিংটা কিভাবে ফায়ার করে, কিভাবে অস্ত্র ধরে, কিভাবে অ্যামিনিশন লুট করে, কিভাবে আনলুট করে, অর্থাৎ সাধারণ জ্ঞানের জন্য এখন যেটা দরকার এটি ট্রেনিং দেওয়া হইতেছে।
হ্যাঁ, জানতে চাই সেই কারণে যে ট্রেনিং নেওয়ার একটা অনেক বড় শখ আপনার ছিল, সেই কারণে ট্রেনিংটা আপনার কেমন?
এবং যে আমার দুনোটা কোন ঘা হয়ে গেল, গা আমি তো জীবনে কোনোদিন করি নাই, তখন আমার গায়ের গেঞ্জিটা যে সিরিয়া, দুনোটা কোনি আমি বান্ধিয়ে নিলাম, তারপর আমি শিকার ট্রেনিং এর জন্য। সুরমান আলী কয়, তুমি বাচ্চু, তুমি বয়স কম, তুমি অপারেশন দেখলে পারবা? আমি ইনশাল্লাহ আমি পারবো। এবং অপারেশনটা আমরা একটা প্ল্যান করলাম, কে কোন জায়গায় থাকবে, রাস্তাটা ওইখানে বেঁকা, চা বাগানে এখানে বেকার, যখন পাঞ্জাবের গাড়িটা ইন হয়ে যাবে আমাদের পজিশনের ভিতরে, রেঞ্জের ভিতরে ঢুকে যাবে, ডাইন দিকে সুরমান আলী একটা বাঁশি দিবে, একসাথে ব্রাশ ফায়ার দিবে একসাথে, ঠিক উনি যেভাবে আমাদেরকে অর্গানাইজেশনটা করে দিচ্ছেন, প্ল্যানটা করছেন, ঠিক এইভাবে ইনশাল্লাহ আমরা সাকসেস হয়েছি। 11 জন পাঞ্জাবি জায়গাতেই শেষ, তার আবার ওই অস্ত্রগুলি আমরা পাইলাম। বর্তমানে আমরা তো পাইছি তখন আপনার এসএলআর, রাশিয়ান এসএলআর পাইছি, আর ওদের কাছে এগুলি আপনার এলএমজি গুলি 100 রাউন্ড থাকে।
আচ্ছা আচ্ছা,
আরো অটোমেটিক অস্ত্র, ওই অস্ত্রগুলি আমাদের খুব প্রয়োজন। আর এক গাড়ি অ্যামিনেশন আমরা পাইলাম, কিছু খাবার পেলাম, ঘিও পাওয়া গেল কিছু,
বাবা।
পরে এই গাড়িগুলি আমরা যেভাবে হোক ইন্ডিয়ান ড্রাইভার দিয়ে পরে আমরা এগুলি শিবনা বর্ডারের ভিতরে প্রবেশ করলাম। ওই অপারেশনটা করে আসা এখানে একটা দৃশ্য, এত খিদা, ভাত আসলো, ডাউল আসলো, লবণও নাই, ডাউল গুলি মোটা, সেই ভাত গুলি আমি একটা সুফির আছিলাম ভাতের, ওই বন্যায় আমার কতগুলি স্মৃতি চলে গেছে, এই স্মৃতিগুলি যে আপনি আজকে দেখতেন বুঝতেন যে কি ঘটনা, কি আমার যে তাবুর মধ্যে 11টা লোক থাকতো, ওদের ভাতটা সব আমি কেরিং করতাম, বলছি যে পাতায় পাতায় দিয়ে সলাই দেয়া, ঠোঙ্গা বানা দেখাই দিতাম আমি, তারা ঠোঙ্গা এভাবে বানাইতো। তখন ডাল কি দিয়ে দেবো, গরম ডাল, আমরা যে জায়গাটা থাকতাম পাহাড় এর নিচে দিই, একটা ড্রেন আছে কাতলা মারা বাজার থেকে আসছে, এই ড্রেনটিতে ময়লা পানি যায়, আমি মনে করছি যে এটা মনে কোন ভালো পানি, দেখতেছি একটা ডানুর পট ঘুরিয়ে টুরিয়ে যাইতেছে, আমি এই পটটাই ধরলে ডাল দিতে পারবো। তখন দৌড়তে যে নিচ থেকে এটা আমি লাইডিয়া আনিয়া ওই ডালের বালটির ভিতরে দিয়া সবাই দিয়েছি, তাড়াতাড়ি খাই না, ডাল পরে যাবো নিচ দিয়ে, নিজেও খাইছি, খাওয়ার পরে দেখি পায়খানার গন্ধ করে আমার হাতে, এই হাতটা, ওইটা বাথরুমের যে ডেইন জানতাম না, ওই ডানুটা ওই ডাইলের রঙের ভাতের আপনার পায়খানার রঙে এক রঙ হয়ে গেছে না, খাওয়ার পরে যখন পেট ঠান্ডা হয়েছে তখন গন্ধ লাগতেছে দে, এটা আমার
তার আগে আপনার টেরো পানি, মানে কি পরিমাণ ক্ষুধার্ত আপনারা ছিলেন,
ক্ষুধার্ত ছিলেন। তারপরে এখান থেকে এরপরে হাতের দুয়ে আর কেউ কে আর বললাম না, সবে বুমি টুমি করে দেব। পরে একটা কথাই বললাম, রে একটা হাসির কথা শুন, আজকে ভালো জিনিস আমরা খাইছি ইন্ডিয়ার থেকে। আর কিছুক্ষণ পরে উসমানি সব আসতেছে লন্ডন থেকে, আমাদের সাহায্য আসতেছে, 50টা টাকা করে পাবো, আর আজকের থেকে আমাদের মনে হয় খাওয়া দাওয়া ভালো আপ টু ডেট খানা টানা পাবো। ঠিকই বিকালে ভালো খাবার আসছে, গুস্তি দিয়ে ভাত আসছে, মগার প্লেট আর আসলো না। তখন লেফটেন্যান্ট ইব্রাহিম সব বিকালে আবার 5টা বাজায় এসে উনি ফোলিন করায়, উনার একটাই কথা, আমরা কেন এসেছি, দেশ স্বাধীন করতে আমরা খাইতে আসি নাই, দেশ স্বাধীন করতে আসি, এভাবে কই সবাই হাত খাড়া করতো। তারপরে জয় বাংলা বলতো, উসমানি সব যেত, সান্ত্বনা দিত, এই সাহায্যটা উসমানী সাহেবের অবদানে আমরা লন্ডন থেকে পেয়েছিলাম। এরপরই মতে আমাদের তাজউদ্দিন সাহেব ছিলেন, আবু সৈয়দ চৌধুরী ছিলেন, ডক্টর কামাল ছিলেন, ওনারা একটা চুক্তিপত্র করে নিলেন ভারতের লগে, খাওয়া দাওয়া ইত্যাদি সবকিছু বহন করবেন। এরপরেই শুরু হইল স্পেশাল কিছু কিছু ট্রেনিং করাইতে হবে লোকেরে। এখন লোক বাছাই করলো প্রায় 80 জন লোক, এটার মধ্যে আমি একজন, চলে গেলাম ট্রেনিং এ আসাম ইন্দ্রনগর।
আসাম ইন্দ্রনগর
সেটা হইলো আপনার প্রায় কামরুল কামাখ্যার কাছাকাছি। ওইখানে যে আপনার হাইয়েস্ট লজিক ট্রেনিং, ব্রিজ কিভাবে হরায়, বিল্ডিং কিভাবে ধ্বংসন করে, অটোমেটিক অস্ত্র কিভাবে চালায়, এই ধরনের ট্রেনিং 1.5 মাস করলাম ওইখানে পাহাড়ে। ওইখানে কোন পাবলিক নেই, শুধু এক ধরনের উপজাতি আছে, শুধু মহিলা, পুরুষ বলতে দেখি নাই, মনে হয় 100 মধ্যে একজন থাকতে পারে।
ওরাই সবকিছু করে,
ওরাই শত, ওরাই হালবাই, ওরাই সবকিছু ওরা।
আচ্ছা,
তখন একজন জিজ্ঞেস করলেন কামরুল কামাখ্যা পাই প্রায় কাছাকাছি উপরের পাহাড়টাই নাকি। ট্রেনিং চলছে, পরে ওইখানে আবার ব্রিজ বানাইছি বাঁশ দিয়ে, পাহাড়ের বাঁশ কাটতে কাটতে বড় বড় ব্রিজ বানাইছি, কিভাবে ব্রিজটা উড়ায় এইভাবে ট্রেনিং গুলি হচ্ছে। এবং ওইখানে পূর্ব পাঞ্জাব শিখ, উনি বাংলা ভাষা বলতে পারে, উনি ট্রেনিং গুলি আমাদেরকে করাইছে। আমাদের কোনো ইনস্ট্রাক্টর ছিল না, ওই ভারতের ইনস্ট্রাক্টরই আমাদেরকে এগুলি শিখাইছে। ওইখান থেকে 1.5 মাস ট্রেনিং করার পরে আমি আসি এই লোকগুলি সহ, অর্ধেকটি লোক চলে আসে আপনার 30 সেক্টরে, অর্ধেকটি লোক রেখে দিল 4 সেক্টরে, আপনার ব্রিগেডিয়ার সি আর দত্তর হইল 4 সেক্টর কমান্ডার। আর ওই ক্যাম্পটার নাম হইল কুকিতলা, ওই ক্যাম্পে পড়ে গেলাম আমি, যেটা মেজর ডালিম জাতিসংঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেব মারছিল, সেই ডালিমে সেই ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট পাইলট কাদির মেজর ডালিম, তারা পাকিস্তান থেকে আসছে, জেলখানা থেকে ভাইয়া তারা ওই ক্যাম্পে। আর এর আগে ক্যাম্পের ইনচার্জ ছিল বিডিআর সুবাদার মতিউর রহমান, তখন মতিউর রহমান সাহেব আমাদেরকে বুঝাইলো যখন ডালিম সব আসছে আমাদের অপারেশন করতে তখন খুব সুবিধা হবে। এর রায়পুর বাড়ি খুকুর নামে একটা, ওই ছিল উচ্চ শিক্ষিত বিএ পাস, ও ম্যাপ ট্যাপ সবকিছু ভালো বুঝতো। তখন ডালিম সাহেব একদিন আমাদেরকে দরবার নিল সবাইকে বসাইয়া, আমরা তো এখানে বৈশা ভাত খাইতে আসি নাই আর ভেড়ার গোস্ত খাইতে আসি নাই, আমরা যুদ্ধ করতে হবে, দেশ স্বাধীন করতে হবে। জি স্যার। তখন প্রথম রেকি পেট্রোল আমি, খুকন আর শাস্তাগঞ্জের সানু মিয়া আর আব্দুল সত্তার, 4টা লোক আমরা সিলেট দিলকুশ বাগানে রেকি পেট্রোল হিসাবে যাই প্রচার করতে। ওই
এক্স্যাক্টলি, অনেকে বুঝবে না ছিল রেকি পেট্রোলটা কি, মানে আপনারা আসলে জায়গাটা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা নিতে যান, কিভাবে আপনারা অপারেশন করবেন,
জিনিসটা আমরা ম্যাপ করে নিয়ে আসবো, তারপরে এটার উপরে যুদ্ধের পরিকল্পনা হবে, কিভাবে এটা অ্যাটাক করা যায় না রেড করা যায়, এই জিনিসটা অর্গানাইজেশন করবে, তখন আমাদের এই রিপোর্টের উপরেই যুদ্ধটা হবে এই জায়গাতে। পরে আমরা এটা করতে যাই, আমরা ওইখানে একজন আলবদর, সে একজন মেম্বার, আমরা বুঝতে পারতাম না সে তো আসল রেজাকার, আমরা এটা জানতাম না। তখন ওই মেম্বার বলছিল যে আপনারা কি জয় বাংলার লোক? হ্যাঁ, জয় বাংলা মুক্তিযোদ্ধা, আমার বাড়িতে আগে খান, তারপরে আপনারা পাঞ্জাবের ক্যাম্পে যাই। ওই দিলকুশ বাগানের পাঞ্জাবের এজেন্ট আছে, আমরা জানতাম না।
আচ্ছা আচ্ছা,
সে অলরেডি আমাদের মুড়ি আর গুড় দিয়ে ওইদিকে ক্যাম্পে চলে গেছে। তখন আমি খুখন্ডে করলাম যে এই বাড়ির মালিক কোথায়, যে আমাদের খাবার দিল সে কোথায়? না, খাবার আগে তোমরা পাহাড়ের নিচে ওরা বলে সরা, খাবার ফলে আমরা সরা চলে গেলাম, সব পজিশনের নিচে চলে গেলাম একদম সরা। যে আমাদের
অস্ত্র কি সাথে ছিল?
আমাদের এই দুইটা এসএমসি ছিল দুইজনের কাছে, আর দুইজনের কাছে শুধু অনলি ফর গ্যানেট, আর কোনো কিছু না, আমরা তো কোনো যুদ্ধ করতে যাইনি, আমরা খালি অবজার্ভ করে খালি ম্যাপটা করে নিয়ে আসতে গেছি। তখন যখন নিচে আমরা চলে গেছি, সন্দেহ হয়েছে আমাদের 20 জন পাঞ্জাবি অস্ত্র নিয়ে হাজির, কয় কোথায় মুক্তি, কয় মুক্তি কার, কে আসিস মুক্তি, কয় জিম মুক্তি না কাক মুক্তি, আমরা শুনতেছি বলতেছে আমি খাবার দিয়েছি যে খাবার। তখন পাঞ্জাবি বলি মুক্তি কে আসিস, আস নেই দেখতে মুক্তি কে আসিস, তো মুক্তিযুদ্ধে তারা কি ধরনের এটা ভালো করে আকৃতি আজ পর্যন্ত ধরতে পারে নাই
সেই সময়টাতে,
সেই সময়টা। পরে আমরা নিচে চলে গেলাম, খালে নামিয়ে গেলে আর উপর থেকে আর কিছু আর দেখা যায় না। তখন খুকুন্ড গেলাম যে তুমি একটু অবজার্ভ করো, যতটুকু আমরা এখানে পাইছি এইটা একটা এনিমির পোস্ট আর পূর্ব দিকে একটা এনিমির পোস্ট, দুইটা রাস্তা আমরা পাই গেছি গিয়া, তুমি এটার উপরে ম্যাপ করো তাড়াতাড়ি। তো এই কোন রকম কাক পেন্সিল দিয়া আইছে দিয়া রাইতে রাইতে ক্যাম্পে চলে যাই। যে এইটার উপরে যুদ্ধ প্ল্যান 3 দিন লাগছে এটার উপরে প্ল্যানটা করতে।
এটা কোন এলাকা ছিল আরেকবার একটু যদি বলেন?
এটা হলো ঝিলের দিলকুশ বাগান,
সিলেটের দিলকুশ চার বাগান। ওকে,
দিলকুশ বাগান। ওইখানে 3 দিনের পরে আমরা 2-4টার সময় অ্যাটাক করি, কাউন্টার অ্যাটাক।
কতজন ছিল আপনার?
120 জন লোক ছিলাম আমরা।
120 জন মিলে অ্যাটাক করলেন?
অ্যাটাক করলাম।
ওখানে কি কি ছিল আপনাদের দেখা মতে? পাকিস্তানি সৈন্যদের কোনো ক্যাম্প ছিল?
পাকিস্তানি ক্যাম্প ছিল।
আচ্ছা,
তারা আপনার 40 জন লোক ছিল সেখানে। 40 জনের মধ্যে মাত্র আমরা 4 জন লোক ধরতে পারছি, আর বাকিগুলি ব্যাক করে গেছে,
পালাই গেছে,
পালাই গেছে। আর 13 জন রাজাকার, এগুলি সঙ্গে সঙ্গে আমরা শেষ করে দিয়েছি,
সঙ্গে সঙ্গে ব্রাশ ফায়ার করে শেষ,
সঙ্গে সঙ্গে এগুলি। আর
আচ্ছা, এই যে আলবদর যে লোকটা আপনাদের সাথে বেইমানিটা করলো, ওনার কি হয়েছে? ওনার কি হয়েছে
না আসতেছি।
ওকে,
ওনাকে আর বুঝতে দেয় যে আমরা কাহারা, এটার আর বুঝার সুর দেয় নেই। এটা সুবেদার মতিউর রহমান সাহেব বলছে তো ওইখানে কোনো অ্যাটাক করবে না, রাস্তা যেতে আমাদের এদিকে সামনে বল লেখাও যেতে হবে, রাস্তা এটা আমাদের অপারেশন বহুত জায়গায় এদিকে, ওইখানে কোনো স্পট নেই, কোনো কিছু করবা না। পরে এইখানে আমরা অপারেশনে সাকসেস হইলাম। সাকসেস হওয়ার পরে আমার তার সাথে রাস্তাতে যুগ ঢুকে গেল গা, যখন রাত ভুলবেলায় ফিরে যখন কুকিতলা ক্যাম্পে ঢুকে তখন ফস হয়ে গেছে, রৌদ্র উঠে গেছে গা। ক্যাম্পে আসার সাথে সাথে খুব পেশাবের বেগেছে, অন্য পেশাব বাইরে না, পেশাবের রাস্তায় যুগ ঢুকে গেছে।
মানে ঝোপঝাড়ের মধ্য দিয়ে আপনাদের এই ধরনের অপারেশন করতে হতো, রাইট?
এত যুগ সিলেটে পৃথিবীতে মনে হয় এত যুগ দেখিনি আমি, চীনা যুগ। একটা গাছের পাতা যুগ ফুটতে পরে ওইটার মধ্যে 10টা যুগ জমা হয়ে যায়
ওই সময়টাতে,
ওই সময়টাতে এখনো আছে তাদের।
যশোর
বাড়ি মালিক ভাই এখনো জীবিত আছেন, হয়তো কালকে মালিক ভাই অনুষ্ঠান শুনবেন।
জি,
মালিক ভাই কয়দি এদিকে আসো, লজ্জার কিছু নেই, তুমি ওইদিকে তাকাও। ও মুখ দিয়ে দাঁত দিয়ে কামড় দিয়া একটা টান দিয়ে আমার মনে হয়েছে আমার কলজাটা পর্যন্ত ছিঁড়ে গেছে, রক্ত বাইরিয়েছে, যুগ টান্নে বার করে নিয়েছে। সঙ্গে সঙ্গে আমার নাসিমনগর হাসপাতাল পাঠাইলো, ওইখানে পাঠানোর পর একটা মিক্সার দিল, গ্লাসও করে একটা মিক্সার দিল, এটা খেয়ে নাও, এটা খাইলাম আর একটা ইঞ্জেকশন দিল, শেষ করে চলে যাও, আর কোনো সমস্যা হবে না।
কত কষ্টের বিনিময়ে বাংলাদেশ, আমরা কেবল শুরু করেছি মাত্র গল্প, আমরা জানি যে প্রত্যেকটা মুক্তিযোদ্ধার যে আত্মত্যাগ, সে আত্মত্যাগ অতুলনীয়। একটা দেশ এমনি এমনি স্বাধীন হয় না। ওকে, যে বিষয়টা আপনি ছিলেন আলবদরের বিষয়ে আপনি বলতে চাচ্ছেন,
এরপর আসি ওই মেম্বার আর মেম্বার নেই। আরেকদিন আমরা আরেকটা জায়গাতে রেখিতে যাব, তো শুধু খুকন গেছে, তোমরা কেউ যাবে না, তোমরা গ্যাঞ্জাম লাগাই দিবা এখানে গেলে। খুকনে আসতে ডাক দেয়া, বলছে দেয়া আমাদের ক্যাম্প আছে এখানে, আপনার সাথে আমাদের বসের সাক্ষাৎ করবে। এই মেম্বারি আর মেম্বারে ভারতের ভিতরে ঢুকাইয়া ওইখানে আমরা গাঁথা কুদ্ গাঁথার ভিতরে মারাতেছি, তার নাম হলো তুফাজ্জল মেম্বার। ওইখানে যদি ওরে চেষ্টা করি তো আমাদের রাস্তাটা ক্লিয়ার হচ্ছে না, আমাদের সামনে আরো ভিতরে যেতে হবে, বিয়ানীবাজার যেতে হবে, বললেখায় যেতে হবে, অনেক অপারেশনের জায়গা রয়েছে। এরপরে বললেখা একটা অপারেশন করলাম, ওইখানে যে বিল, বিশাল বিল, প্রচুর কষ্ট, আনসাকসেস হয়ে গেলাম অপারেশনে, সাকসেস হইতে পারলাম না। যদি সাকসেস করতে যাই তাহলে আমরা একটা মানুষই ফিরে আসবো না,
আচ্ছা
আরো বড় আকারে যাইতে হবে। ব্যাক করে চলে আসলাম রাইতে রাইতে। মেজর ডালিম সব খুব রাগলে, তোমরা কি করলে, তোমরা মোটার নিলে না কেন, তো মোটার সেল দিলে কভার সাপোর্টিং ফায়ারটা কে দিবে? আমি যদি ওইখানে আমরা মোটার দিয়েছি সাপোর্টিং ফায়ার লাগবে না, লোক তো আমরা ওইটুই।
কয়জন মিলে করেছিলেন ওই অপারেশনটা?
ওই অপারেশনটা আমরা গেছিলাম 43 জন লোক, আমার মনে আছে ফাঁকা মনে হচ্ছে যে ছোট এটা, ওই জায়গাটা কেমন আপনার একটা ইউনিয়ন অফিস আছে না যেমন এলাকা, ঠিক ওই ইউনিয়ন অফিস আমরা জায়গা দিই না, এটার খুব বড় আকার করে নিয়েছে তারা, চতুর্দিকে 8টা ব্যাংকার আমাদের এই লোকে
খুলাবে না,
আর তারা ব্যাংকারতে ফায়ার দিবে, আমরা দিব খোলা জায়গাতে, আমরা শেষে যাব আগে। আর যদি আমরা মোটার ফায়ার দিয়ে সেল দিয়ে ব্যাংকার উড়াই দিতে পারি তাহলে আমরা সাকসেস হবে।
আচ্ছা,
আমরা ওইখান থেকে ব্যাক করে চলে আসি, আমাদের প্ল্যান ঠিক হয়নি, প্ল্যানের ভুলে যুদ্ধ,
রাইট?
যাক, তারপরে চলে আসলাম এখানে। ক্যাম্পে আসার পরে 2 দিন একটু রেস্ট নিয়েছি, রেস্ট নেওয়ার মধ্যে দিয়ে গেছি আপনার করিমগঞ্জ সিনেমা দেখতে। তাহলে যাও একটু বেড়াও, একটু রিক্রিয়েশনের দরকার আছে।
করিমগঞ্জ মানে বাংলাদেশের ভেতরে
না, জয় বাংলার লোক, আমাদেরকে একটু দেখার সুযোগ দিবেন না? আমাদের এই কথা বলতেই তারা সুযোগ দিল।
আচ্ছা,
তো ওই দিন ছবি টবি দেখে আসলাম। পরের দিন আবার প্লান যুদ্ধ। এখন শুনতেছি দিলফুল বাগান বেলুচ রেজিমেন্ট আসতেছে এবং কিছু আইসো গেছে, পাকিস্তানদের নতুন নতুন সৈনিক আসতেছে এবং বড় আকারে তারা ক্যাম্প সেটিং এখানে করছে। তখন লেফটেন্যান্ট পাইলট কাদির সাহেব বললাম, যে স্যার এখানে আর্টিলারি সেটিং না করলে আর উপায় নেই, আর্টিলারি সেল দিয়ে দিকটা ফায়ার দেন, এগুলি রাস্তা আসিনে না সব দিয়ে দেখবেন ভারতের দিকে আইয়া ঢুকে যাইব।
আর্টিলারিটা কি?
আমাদের ক্যাম্পের গেফের থেকে এখান থেকে যদি মারে তাহলে ইনশাল্লাহ কে মরে যাবে। একবার প্লাস লাঠি টিলার শুনছেন মনে হয়, সিলেট লাঠি টিলা, ঠিক লাঠি টিলার দিলখুশ বাগান একসাথে আমরা সাকসেস করছি। আজ তো দিন লাগছিল আপনার ওইটা প্ল্যানটা তৈরি করতে, পরে 70-80 জন পাঞ্জাবি আমাদের ক্যাম্পে অটোমেটিক চলে আসে। ভারতের চা বাগানের কুলিরা দৈরি চোখ বাঁধ, দৈরি চোখ বেঁধেলি তোরা,
চা বাগানের কুলি, ওরা
চা বাগানের কুলি, এত দুর্দান্ত সাবাস ভারতের চা বাগানের কুলি। কয়ে তুমি পাকিস্তানি? হ্যাঁ পাকিস্তানি। আরে এত সাবাস তো তাদের হাতে অস্ত্রগুলি নিয়ে সার সাচ্ছে ধরনের কাপ, এটা কেউ বিশ্বাস করবে না দেখলে। আমরা তো পরে পাইছি দাঁতেরকে, তারা আমাদের ক্যাম্পে নিয়ে আসতে আসে দেখতেছি আমরা
ধরে ধরে।
হ্যাঁ ধরে ধরে, এখন জনে একটা, এখন জনে একটা পরে গেছে আমরা ক্যাম্পে তে দৌড়ে।
তারপর
তারপর ওইখান থেকে তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, তোমরা কতটি লোক আসছো? আমরা এক মাস ট্রেনিং করছি। বলছে যে পূর্ব পাকিস্তান মুসলমানে মুসলমানে গেঞ্জাম লাগছে, তোমরা যাই তাদেরকে সান্ত্বনা দিবা, এক মুসলমানে তো আরেক মুসলমান মারতে হবে, এই কথা আমাদেরকে বলে নাই। একদম কলেজের ছেলে গেলি সব
এই পাকিস্তানিরা?
হ্যাঁ পাকিস্তানিরা।
ওকে,
একদম ডেকা ডেকা ছেলে।
তার মানে এখানে যে ইনফরমেশন আমি পাচ্ছি সেটা হচ্ছে তারা আলটিমেটলি পাকিস্তানি সোলজার আর্মি বলতে যেটা বোঝায় সেটা ছিল না, তারা ওই কলেজ থেকে ধরে নিয়ে আসা বা একদম নতুন আর্মিতে জয়েন করেছে এইরকম কেউ, রাইট?
হ্যাঁ হ্যাঁ, বেলুচ রেজিমেন্ট এর একটা রেজিমেন্ট বানাইয়া
নতুন জয়েন করেছে,
এরকম জয়েন করেছে একদম নতুন নতুন ছেলে পেলে।
আচ্ছা,
তাদেরকে সাক্ষান খান নিছি, ওই লোকগুলি তো আমরা মারছি,
মেরে ফেলেছেন। যুদ্ধের স্ট্র্যাটেজির কারণে এটা করতেই হবে, কিছু করার নেই এখানে,
কারণ এরা তো সম্পূর্ণ লোক একসাথে সিলিন্ডার করে নেয়। একমাত্র যুদ্ধ সমস্ত লোক যেমন লাস্টে যে সিলিন্ডার করার পর আর মারার আর কেউ ক্ষমতা নাই, যুদ্ধের একটা নিয়ম আছে। পরে ওইখান থেকে মেজর ডালিম সাহেবের সাথে আমার একটু কথা কাটাকাটি হলো। ক্যাম্পে আসার পরে বললাম যে স্যার আমি আর এখানে এই ক্যাম্পে থাকবো না। কেন থাকবে না? আমি এইদিকে রাস্তা চিনি না, আপনি আমাকে 30 সেক্টরের দিকে পাঠান, ওইদিকে আমি রাস্তা চিনি, একদম ঢাকা পর্যন্ত আমার কোনো সমস্যা হবে না। বলল যে শাস্তাগঞ্জ সাজিবাজার তেলিয়াপাড়া ওইসব সাইডে এলে তোমার চলবে? এলে জি স্যার। কতজন যাবে? যে 30 জন লোক যাবে, আমার একটা টিম ছিল, আমি 30 জন লোক ওই ক্যাম্পের থেকে নিয়ে আমি ভারতের হেজামারা ক্যাম্পে চলে আসি।
আপনি তাহলে বোঝা যাচ্ছে যে আপনি কমান্ডার ছিলেন ওই সময়টাতে?
জি, সবাই আমাকে একটু ভালো জানতো।
আপনি একটা পুরো গ্রুপ নিয়ে ওখান থেকে চলে
গেলেন, আমার সাথে ডিগ্রি ভার্স ছেলে,
তাদের ওই গ্রুপটাতে লিড দিত কে?
লিড দিতাম আমি।
লিড দিতেন আপনি, তাহলে ওই গ্রুপের কমান্ডার ছিলেন আপনি। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি হ্যালো 8920 তে। আপনারা বুঝতেই পাচ্ছেন যে আজকের হ্যালো 8920 কতটা গৌরবের এবং কতটা স্পেশাল। আজকে একজন মুক্তিযোদ্ধা আমাদের সঙ্গে রয়েছেন, এই মুক্তিযোদ্ধা তার জীবনের গল্প বলছেন এবং তার জীবনের পুরোটা সময় জুড়েই সবচেয়ে আমরা বলতে পারি যে গোল্ডেন টাইম আমরা যেটাকে বলে থাকি, 18 বছর বয়স সেই সময়ের যে গোল্ডেন মেমোরি সেটা হচ্ছে একটা দেশ জন্ম দেবার গল্প, একটা স্বাধীনতার গল্প, একটা মুক্তিযুদ্ধের গল্প, এবং সেই গল্পের নায়ক হচ্ছেন তিনি। আমরা ফিরে এসে ঠিক এই জায়গাটা থেকে শুরু করতে চাই, তবে তার আগে বলছি আপনাদেরকে, আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে তাকে দেখার জন্য, এবং তাকে নিয়ে রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আপনার যে প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920 ওটার মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি, সাথেই থাকবেন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা ফিরে এসেছি আপনার প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920 তে। আপনি শুনছেন আরজি কিবরিয়াকে এবং সঙ্গে রয়েছে আমাদের টিম আরজি শাকিল, খালিদ লোবান এবং সাফরিন। এবং প্রিয় শ্রোতা, আপনাকে যেটা বলতে চাই, আজকে আমাদেরকে ঋদ্ধ করেছেন, সম্মানিত করেছেন, যার জীবনের গল্প আমরা এখানে প্রচার করছি, তিনি আমাদের হ্যালো 8920 তে এসে, তিনি হচ্ছেন আজগর আলী এবং তিনি একজন আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধা। তার জীবনের গল্প আমরা আজকে হ্যালো 8920 তে তুলে ধরছি বিজয়ের মাসে। আমি জানি যে নতুন প্রজন্মের অনেকেই রয়েছেন যারা আমার মতো মুক্তিযুদ্ধ দেখেননি, এবং এরকম কথা কিছুদিন আগে বঙ্গবীর কাদের একটা টক শোতে বলেছিলেন, উনি হয়তো ওনার মতো করেই বলেছেন যে আর কিছুদিন পরে মুক্তিযোদ্ধাদের ওষুধ করে খাওয়ার মতো মুক্তিযোদ্ধা পাওয়া যাবে না। মানে হচ্ছে আসলে মুক্তিযোদ্ধা তো আজকে বাংলাদেশের বয়স কত বছর বলুন, আমরা 71 থেকে যদি বলি 43, প্রায় 42 বছর পার করে আমরা 43 পাড়া দিতে চলেছি। সেই অর্থে আসলে উনি ঠিক কথাই বলেছেন যে কিছুদিন পরে সোনার মানুষগুলোকে আমরা হয়তো আর পাবো না, তারা হারিয়ে যাবেন। হারিয়ে যাবেন বলতে আসলে তারা হয়তো দেহত্যাগ করবেন, কিন্তু তাদের যে অবদান, তাদের যে কন্ট্রিবিউশন, সেটা তাদের মুখ থেকে শোনার মতো সৌভাগ্য আমাদের পরের প্রজন্মের কি হবে, সেদিক থেকে আমরা অত্যন্ত লাকি। আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি সেদিক থেকে দুর্ভাগ্যবান, কিন্তু তাদেরকে শুনতে পাচ্ছি সেদিক থেকে অনেক বেশি সৌভাগ্যবান অন্তত পরের প্রজন্মের চেয়ে। আমরা কিভাবে এই দেশটাকে পেয়েছি সেটা জানার জন্য এই মানুষদের মুখের কথা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা ফিরে যেতে চাই তার জীবনের গল্পে, এবং এই ফাঁকে আপনাকে বলতে চাই আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে তাকে দেখার জন্য। তিনি রয়েছেন আজকে আমাদের সঙ্গে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি অবশ্যই লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের এই অনুষ্ঠান হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, যেখানে ছিলাম আপনি বলছিলেন যে 30 জন নিয়ে ওখানে একটা কমিটির দায়িত্ব পেলেন।
চলে আসি, তার আগে আমি একটা কথা আমি ছেড়ে আসি, বললেখা একটা অপারেশন করেছিলাম যে এই অপারেশনটাতে আমার বাম উড়াতের মেঝে গ্রেনেডের সেল লাগে এবং সেল ঢুকে পড়ে, আর ডাইন হাতের মেঝে একটা টুকরা এইখানে মেঝে লাগে, এইটা শুধু চামড়াটা চলে যায় আর ওই সেলের টুকরাটা উড়াতে গিটে যায়। পরে আমাকে রায়পুর আবারই খুখন, এই খুখন ভাই আমাকে কান্দে করে নিয়ে আসে আঞ্জা নাসিমনগর হাসপাতালে অপারেশন করে সেলের টুকরাটা বার করা হয়। তবে আমার এমনি শারীরিক হাড়ের কোন সমস্যা হয় নাই,
যে কারণে আপনি অল্পতেই বেঁচে গেছেন।
অল্প থেকে বেঁচে গেছে, হাড়ের সমস্যা হইলে তো আজকে আমি বাংলাদেশে চলাফেরা আমার খুবই কষ্ট হইতো, কর্মতে কষ্ট হইতো, তাতে আল্লাহর দরবারে হাজার শুকরিয়া, দে গুস্তর পরিয়ে গেছে, সেটা গুস্ত পূরণ হয়ে গেছে। তো যাক, আমি হেজামারা ক্যাম্পে 30 জন লোক নিয়ে আসছি। এখানে নিয়ে আসার পরে এখানে ছিলেন ক্যাম্পের দায়িত্বে নূর ইসলাম ভাই আখাউড়া বাড়ি, অনেকেই জানেন উসমানী সাহেবের মতন মুখ ছিল, যারা অনুষ্ঠান শুনতেছেন আখাউড়া বাড়ি নূর ইসলাম বলে এক ডাকে সবাই শুনতো রেল স্টেশনে যে মুচ্চ নূর ইসলাম যাচ্ছে। এই নূর ইসলাম ভাই সমস্ত কিছু মানুষের বুদ্ধি জ্ঞান দিত এবং খুব মানুষের রাগ দিত। তখন আমি নূর ইসলাম বাড়ি বলতাম যে ক্যাম্পে আসছি, আজকে 7 দিন বৈশা থাকবো না, আমার কোন ক্যাম্পে দিবেন তাড়াতাড়ি ট্রান্সফার করে। তখন ক্যাপ্টেন আজাদ আহমদ চৌধুরী সিগনেসরা ক্যাম্প, এবং এটা অধীনস্থ ছিল কর্নেল হায়দর সাহেবের সেক্টরের 2-এর সেক্টর, ওইখানে যাওয়ার পরে আবার যুদ্ধকালীনই একটা শপথনামা হয়, ওইখানে যাওয়ার পরে ক্যাম্পে হায়দর সাহেব শপথ করালেন আজকে আপনাকে এই ট্রুপসকে আমি 70 জন লোক দিয়ে আর পিছনে দিব আরো 40 জন লোক দিয়ে পুরাটার দায়িত্বে থাকবে সাদিবাই সিলেট নিজামপুর। আজকে সাদিবাই আছেন লন্ডন প্যারালাইসের চিকিৎসায়। যাক, ওইখান থেকে আমরা শপথ নিলাম সিগনেচরা ক্যাম্পে, আর ভারতে ফিরবো না দেশ স্বাধীন না করে, প্রতিজ্ঞা করলাম, শপথ নিলাম। সেই ক্যাপ্টেন আজাদ আহমদ চৌধুরী, জানি না উনি এখন কোথায় আছেন, জীবিত আছেন না মৃত্যু আছেন, সেটা সন্ধান নাই আমার কাছে। তবে আজাদ সাহেব যে একটা শপথ করাইছিলেন দেশ স্বাধীন না করে, আর তোমরা আমার মুখ দেখবে না, আমিও তোমাদের মুখ দেখবো না, সেইখান থেকে তৈয়ার হইয়া ব্যক্তিগত যা ছোটখাটো লাখি ছিল সব ফেলে দিলাম আমরা, শুধু অস্ত্র আর গোলা বারুদ আর 1.5 কেজি করে চিরা নিয়ে যুদ্ধের ময়দানে লাইমে গেলাম। ওইখান থেকে আমরা চলে যাই বাহুবল থানা প্রথম সাকসেস করতে। রাস্তায় পাঞ্জাবি ক্যাম্প একটা ব্রিজের নিচে, যেখানে কিছুদিন আগে একটা রেল লাইনে গ্যাস উঠছিল সারা বাংলাদেশের মানুষের পেপারে দেখছে, ওইখানে একটা ব্রিজ আছে ওই জায়গাটাই দিয়ে আমরা ক্রস হয়েছি। একটা লোক রেল লাইনটা ক্রস করতে আধা ঘন্টা সময় লাগছে, দুইজনে অবজার্ভ করছে, একজনে রেল লাইনটা ক্রস করছে।
কতজন ছিলেন?
আমরা পিছনে ছিল 42 জন আর সামনে ছিল 60 জন, 102 জন লোক আমরা।
এইভাবে একজন একজন করে
রেল লাইনটা ক্রস করছি, আমাদের ডাইনো পাঞ্জাবি, বামেও পাঞ্জাবি এবং অলরেডি রাজাকার। একটা লোক এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, অর্থাৎ চা বাগানের ভিতরে ঢুকে গেলে আর আমাদের তারা দেখতে পারবে না। এই রেল লাইনটা ক্রস করতে একটা রাত্র লাগেছিল আমাদের ওই জায়গাটা। ওই চা বাগানের ভিতরে ঢুকে যাওয়ার পরে সারাটা দিন আমরা চা বাগানের মাঝে অনাহার।
একটা লোক যদি ধরা পড়তো তাহলে
সমস্ত লোক সেজে যেত, কারণ ডাইনেও পাঞ্জাবি বামেও পাঞ্জাবি, ব্রিজের নিচে তারা খাট বানাইয়া খাটের ভিতরে এক পার্টি রেস্ট করতেছে এক পার্টি ডিউটি করতেছে।
অস্ত্রগুলো কিভাবে নিয়েছিল? প্রত্যেকে নিজে নিজে
প্রত্যেকের অস্ত্র ছিল,
মাই গড,
অটো অস্ত্র ছিল, মাঠার ছিল। ওই জায়গাটা যে কিভাবে ক্রস করছি, লাস্টে যে আমাদের একটা গাইডার ছিল তার নাম ছিল সুরজ মিয়া।
জি,
সুরজ মিয়া রাত্রে সাড়ে চারটার সময় ওকে দিল যে লোক সব সাকসেস রাস্তা ক্রস। সুরজ মিয়ার বাড়িতে নিয়ে লোক গুলির উঠাইল, দুইটা ঘর, ঘরের ভিতরে লোকগুলি ঢুকাইয়া বাইরে যা তালা বাজা। সুরজ মিয়া আম গাছে বসে আর ডিউটি করতে লাগলো সারাদিন। দিনে তো আর এই জায়গা ক্রস করা যাবে না, এটা শুধু ধানের জমি, দুই ঘরে ভাগ করে দিয়ে সে আম গাছে উঠে শুধু অবজার্ভ করছে যে পাঞ্জাবিনি কোন দিক থেকে আসছে। এই সুরজ মিয়ার বাড়িতে ছিলাম, খাওয়ার মাঝে তিনটা কাঁঠাল দিছিল, কাঁঠালের সিজন ছিল, তার গাছে তিনটা পাটনা কাঁঠাল পাইছিল, এককুশ এককুশ করে আমরা খাইতে পারছি, পানিও পাইনি, পানি লেগে ধরা খাবে। যখন সন্ধ্যাটা হয়ে গেছে আমরা আবার বিকল্প বাহুবলের দিকে দিয়া মার্স, আর সাদিভাইয়ের বাড়িটা আর একটু সামনে, জায়গাটার নাম হলো নিজামপুর। সাদিভাই কিভাবে কার মারফতে জানি না, তার ঘরের থেকে একটা গরু জবাই করে মধ্যে খাবার আমাদের জন্য রেডি করছে।
আচ্ছা,
আমরা রাত্রে একটা বাজে গুস্ত দিয়ে ভাত খাইছি ওই জায়গাটাতে, একটা পাহাড়ের ভিতরে, নিজামপুর পাহাড় জায়গাটার নাম। এই যে যে সাদিভাই আজকে আজকে লন্ডনে আছে প্যারালাইসিস চিকিৎসায়। খাওয়ার শেষ সাদিভাই বলছে এই মার তো বাহুবল থানা জয় করতে হবে, রাত্রে পাঁচটার ভিতরে বাহুবল কোন পাঞ্জাবি থাকবে না। ঠিক তিনটা বাজে রাত্রে বাহুবল আমরা অ্যাটাক করি, আল্লাহর কি রহমত আমাদের একটা লোকও লস হয় নাই, সাতটা পাঞ্জাবি জায়গাতেই মারা গেছে। তারা বাঁচতে পারছে, তাদের গাড়ি ছিল, এরা প্রথম ফায়ারের লগে লগে গাড়ি দিয়ে তারা ঢাকার দিকে তারা অ্যাডভান্স করছে, হবিগঞ্জ হয়ে ঢাকা বাহুবল থেকে।
আপনারা যে গ্রুপটা ছিল ওই গ্রুপের কমান্ডিং কে ছিল?
এই সাদিভাই সবকিছু দেখার মতন লোক ছিল, মেজর জলিল সাহেবকে তো দেখছেন।
জি,
ঠিক মেজর জলিল সাহেবের থেকে আর একটু উঁচা হবে, আর মাথায় তার গমরির চুল ছিল, পিকরা চুল,
ওকে, কোকরা কোকরা চুল যেটাকে বলে,
কোকরা চুল ছিল। তবে সাদিভাইকে জাতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেব বলছেন তুমি চাকরি করো, তুমি কমিশনারকে তোমাকে বলছেন আমার দায়িত্ব শেষ।
মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু উনি কোনো অফার নেননি, কোনো চাকরি করেন না।
আমার দায়িত্ব ছিল দেশ স্বাধীন করা দরকার, দেশ স্বাধীন করে এসেছি আলহামদুলিল্লাহ, আপনি যা বলছেন আমি খুব খুশি হয়েছি, যে স্বর্ণ করে লেখা থাকবে। আর সাদিভাইয়ের কথা সারা বাংলাদেশের টু সেক্টর ত্রিশ সেক্টর প্রত্যেকটা লোকের সাদিভাইয়ের কথা স্মরণ করে, এত ভদ্র এত ভালো লোক ছিল, আর মানুষকে জ্ঞান দিতে পারতো। সে বাহু বলতে গিয়ে অপারেশন সাকসেস বলতে আজমেরই যেতে হবে, ওইখানে একটা গ্রাম, গ্রামের নামটা শুনে সাদিভাই কেন আমাদের আত্মগোপন করে রাখলেন সারাটার দিন অপারেশনের পরে। এই দিকে যে অপারেশন করছে আমরা অস্ত্রগুলো আবার যা উদ্ধার করছি এগুলি নিয়ে যাওয়ার মতো না আর ক্ষমতা নেই,
শরীরে তো শক্তি নেই,
শক্তি নাই। ওই সাদিভাই যা ওনার বাড়িতে একটু গুস্ত দিয়ে ভাত খাওয়াইছে রাইতে একটার সময়, আর খাবার নাই। আজকে রাত্রে আবার আজমেরি কিভাবে অপারেশন হবে, একটা লোক ওর নাম হচ্ছে বরকতুল্লাহ,
জি,
আর একজনের নাম ছিল সানুমিয়া, বলছিল সাদিভাই আজকে রাত্রেটা আমরা কোথায় একটু রেস্টের বন্দোবস্ত করা যায় না। কইল কি আজকে রাত্রে যদি রেস্ট করে তাহলে দেশ স্বাধীন হবে না, কারণ চতুর্দিকে মুক্তিযোদ্ধা একসাথে লাইনে গেছে, এখন পাঞ্জাবিরা জানে এই মুহূর্তে যদি তাদের উপরে আমরা হামলা না দিতে পারি তা আমরা কলঙ্ক হয়ে যাব। আর ওই দিক দিয়ে কালুগড় থেকে খুব অস্থায়ী বেতরকাণ্ড থেকে আপনার বলতেছে পাঞ্জাবি এদিক দিয়ে ধাওয়া খেতেছে ওই দিক দিয়ে যাইতেছে, এই বিভিন্ন ধরনের সাহস দিতেছে আমাদেরকে। একটা ইন্ডিয়ান সূত্র একটা রেডিও ছিল আমার পৌষের ভিতরে আমি রাখলাম, তো ওইটা ওইটা আমি আর সারি না যে কোন পাঞ্জাবি জায়গা এটা তো শুনতে পারবো
রেডিওতে।
হ্যাঁ, রেডিও এই সূত্র একটা ইন্ডিয়ান 75 টাকা দিয়ে ইন্ডিয়াতে আমি এটা ক্রয় করলাম,
ওটা দেখে স্বাধীন বাংলা বেতার কিন্তু শুনতে পেতে।
হ্যাঁ, তো ওইটা আমি সবসময় রাখতাম, রেডিও একটা মানুষ 60 জনের কান ফাটা, ছোট্ট একটা রেডিও, কোথায় কি হইতেছে কেউ শুনতেছে না, এই কোনো খবর আছে পাঞ্জাবি কোনো দিক থেকে আসতেছে না, আসতেছে না, সামনে অ্যাডভান্স। তারপরে সাদিভাই বললো যে ঠিক আছে রেস করবো আমরা, তারপর বিলিভ করবো আমরা একটা রেকিপের টুল আমরা যাবো রেকিপের অর্গানাইজেশন করবো, সন্ধ্যার পরে অর্গানাইজেশন করিয়ে তারপরে আমরা পরের দিন
জি করবো জি
পরে আজমেরি ইনশাল্লাহ আমরা খুব অল্পতে। এখানে আমরা বাহুবল যেটুকু কষ্ট করছে আজমেরিতে এতটুকু আমাদের কষ্ট করতে হয় নাই। তখন ডেটটা ছিল আপনার ডিসেম্বরের 8 তারিখ রাত।
আচ্ছা
তখন সাদি ভাই আমি ওই অপারেশনটা করার পরে সাদি বললেন, সাদি ভাই আমার একটা জিনিস ওয়াদা আছে, আমি 7টা লোক নিয়ে আমি ঢাকা চলে যাবো, তো সর্বনাশ সেটা কি করে যাবে, যে আপনি দোয়া করেন আপনারা ব্রাউন বেড়ে সমাবেশ হবেন। এদর্শা বলে দিয়েছেন না যে যদি 22 তাকি যে ব্রাউন বেড়ার ঈদগার ময়দানে কলেজ রোডে আমরা সমাবেশ হবে দেশ স্বাধীন করে এর আগে না। তখন সাদি ভাই বিটু দিল যে তুমি ঢাকার থেকে ঘুরিয়া তুমি ভ্রমণ করিয়া কি করে এই সময়ের ভিতরে তুমি ঘুরে আসবে, এটা কি সম্ভব? আমি আপনি আমার মাথাটা দূরে দোয়া করেন তাহলে আমি সম্ভব।
কেন আপনি ঢাকায় কেন যেতে চাচ্ছেন?
আমার একটাই ওয়াদা ছিল যে আমি ঢাকায় একটা পতাকা উড়াবো, যে বাবুই হোক আমি ব্রাউন বাড়িয়া যেখানে এখন ফার্টিলাইজার সার্পেট তৈরি এটা দক্ষিণে দিয়া এই 7টা লোক নিয়ে আমি প্রবেশ করি, আইসা মেলানগর হইয়া তারাবু হইয়া আমি এই কাশপুর ব্রিজের এখানে একটা লোক তার হেলিকপ্টার ডাক্তার, সে একজন হোমিও ডাক্তার, আজকে উনি দুনিয়াতে নাই, আমার খুবই উনি আমার জীবনে আমি আমার কষ্ট সম্মুখ হেল্প করতেন
জি,
উনি সবসময় দৌড়ের উপরে চলতেন, উনার সহযোগিতায় কাশপুর পুপ্পার একটা পুরান রোড ওইখানে ছোট্ট একটা বটগা ছিল, ওইখানে আমি স্বাধীনতা পতাকা 13 ডিসেম্বরে উড়াইয়া আবার যে রুটে আমি আসি ওই রুটে যাইয়া 15 তারিখ আমি যাইয়া সাদি ভাইয়ের সাথে আবার ওনারা ব্রাহ্মণবাড়ি আসতেছে আমার সাথে সাবাসপুর মিলিত হয়ে গেছে। সাবাসপুর আর একটা দৃশ্য আমি বলি
জি,
সাবাসপুর পুব পারে একটা পাঞ্জাবের ব্যাংকার ছিল, সেখানে একজন মহিলা পাইছে অলঙ্গ,
আপনি দেখেছেন?
হ্যাঁ আমি সবাইকে বললাম যে এই ব্যাংকারটা চেক করো, এটা একটা কারেন্টের একটা ট্রান্সমিটার, এর পাশে পাঞ্জাবের ব্যাংকার ছিল, এই ব্যাংকারটা চেক করো। ওইখানে অলঙ্গ এই 1 ঘন্টা হয়েছে পাঞ্জাবি এখান থেকে অ্যাডভান্স করছে ঢাকার দিকে।
মেয়েটাকে কিছু জিজ্ঞেস করেছিলেন বা কোনো কিছু জানতে চেয়েছিলেন?
মেয়েটার চিৎকার দেখে সজ্জিল না, পরে খুকুন তাড়াতাড়ি করলো কি গায়ের জামাটা খুলে গেঞ্জিটা দিল, গেঞ্জিটা দিয়ে তারপরে ঘুরে এরপরে আরেকটা একটু রুমাল ছিল সেই রুমালটা মহিলার দিয়ে ব্যাংকার থেকে বার করে বলছে তুমি যে গ্রামে এই গ্রামে চলে যাও, তোমার নেওয়া সম্ভব না। এখন ওই দৃশ্যটা যদি কেউ দেখত নির্যাতন কি জিনিস, এই জিনিসটা যদি খালি শুধু একবার চোখে দেখত যে নির্যাতন কাকে বলে, এর ভিতরে দিয়ে আবার আমার উস্তাদ ছিল ওইখানে ওই ট্রেনিং লাইনের টায়ার উস্তাদ
জি
চান্দুরা মারা যায়, আমি মাটি দিতে পারি নাই, আমি ওই ঢাকা থেকে যাইতে যাইতে আমি আরো মনে করেন 3 মাইল এদিকে ওরা মাটি দিয়ে 3 মাইল এদিকে আইসা এদের সাথে মিলিত হয়েছি, ওরা মাটি দিয়ে অলরেডি চলে এসে আমার টায়ার উস্তাদ রে, এটা হলো চান্দুরা পুলিশ ফাঁড়ির সামনে মাটি দিয়ে আসে, এক হাত মাটি নিয়েছে শুধু
জি,
যে অবস্থায় ছিল ওনারা আমি সবসময় উস্তাদ ডাকতাম, উনি আমার জ্ঞান দিতেন।
ওর কি এমনি মারা গেলেন নাকি যুদ্ধ?
না যুদ্ধ
কিভাবে
আসার পথে এখানে ওনারা মাধবপুরতে পাঞ্জাবি ধাওয়া করে নিয়ে আসতেছে এই মুখোমুখি যুদ্ধতে, ওনার এমিনিশন শেষ হয়ে গেছিল গে, পরে পাঞ্জাবি ব্রাস মারছে পরে ব্রাস এখানে পুলিশ। ওইখানে আপনার জেনারেল নাসিম সাহেবের নাম শুনছে
জি,
এই নাসিম সাহেবের এখানে করি এখানে
বাম হাতের গোড়ার দিকে। হ্যাঁ
হ্যাঁ এরপরে আপনার এই সাবাসপুর ব্রিজ ক্রস করে আসলাম ওই দিয়ে আপনার ব্রহ্মপুরে ক্ষুদিরামের যে বাড়ি আগে শুনতেন ক্ষুদিরামের বাড়ি হয়ে ব্রহ্মপুরের ঈদগার ময়দানে আসছি 16 ডিসেম্বর। শুধু হাঁটার উপরে কোথায় সিলেট আর কোথায় ব্রহ্মপুরিয়া, ওই সময় যদি আমাদের চেহারাগুলি পাওগুলি কেউ দেখত আমার মনে হয় বাংলার মাটিতে কোন লোক অন্যায় কাজ করত না। তারপর বহুত আমি সাইডে আইছি যে শর্টকাটে কথাগুলি আমি বলছি, যে আমি বলছি না প্রথম 7 দিনও যুদ্ধের ইতিহাস শেষ হবে না, এই ব্রাউন বোর্ডে আসার পরে এখানে আমাদের সাথে আবার ইন্ডিয়ান কিছু নেপালি ফোর্স ছিল তাদেরকে ফেরত দেওয়া হইল, তাদেরকে হেলিকপ্টার দিয়া নিয়ে গেল ইন্ডিয়ান সরকার
জি,
এর মধ্যে দিয়ে আবার জঙ্গি বিমানও উঠলো। তো ওই দিনই খুব আমাদের আনন্দ ফুর্তি, পেটে ভাত নাই এমনি আনন্দ, খাওয়ার কথা কেউ চিন্তা নাই, কেউ চিন্তা করে নাই, এই আমি একবেলা ভাত খাইলাম না, এই কথাটা কেউ চিন্তা করে নাই, খালি স্বাধীন যে হয়েছে এটি চিন্তা। আমি এজাজ সাহকে বললাম যে স্যার, সর্বপ্রথম আমি নারায়ণগঞ্জে কাশপুরে বিজয় পতাকা উড়াই আসছি স্যার। কই কস কি? জি স্যার, আমার একটা ওয়াদা ছিল ঢাকায় যাবো, তো ঢাকার কিনারে গেছি স্যার, আমি আর বেশি যাইতে পারি নাই, তাও উনার বিশ্বাস করে নাই। পরে ওই যে হেলিকপ্টার একজন হোমিওপ্যাথিক ডাক্তার বলছে জি, তারপরে বিশ্বাস করছে। তারপরে হামিদ ভাই, আবদাল, সুরজ ভাই, সুরজ ভাই আজকে নাই দুনিয়াতে।
তার মানে নারায়ণগঞ্জে প্রথম আপনি স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়া,
পতাকা উড়িয়েছি।
ওকে,
এটা 10 সালে মতো পেপারে দেওয়া
হয়েছিল, আপনার ইন্টারভিউ ছিল ওখানে। ওকে,
এরপরে ঢাকায় লোক অ্যাডভান্স করবে, ওইখানে আবার 11 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই নাসিম সাহ দাঁড়া করাইলেন, তারা যশোর যাবে, আমরা ঢাকায় আসব। সবাই রেস কোর্সের ময়দানে, আমার ফার্স্ট ওয়ান আছে নাদির স্কুল মালিক মমিন সাহেব, এক গাড়ি বিস্কুট লয়ে আসছিলেন, বিস্কুট মধ্যে আমরা তো ফ্লাড হয়ে ফুড়ে গেছি,
মানে মুক্তিযোদ্ধাদের জন্য এক গাড়ি বিস্কিট নিয়ে আসছেন উনি।
হ্যাঁ, ওসমান এসে আসছেন, বললেন যে 1 কার্টন বিস্কুট আনেন মধ্যের থেকে, আনছেন ভালো, আপনি কিন্তু খুলে আগে খান। উনি খাইছে, এরপরে আমাদেরকে 2 প্যাকেট 2 প্লেট করে বিস্কুট দিয়েছে। এখন তো আপনার শিশু ফারকারি দিয়ে দেখেন পুষ্কুনিটা নাই, পুষ্কুনিটা নেই, তখন এই পুষ্কুনি চতুর্দিকে আমরা লাম্বুয়ে শুয়েছিলাম, একদলে উল্লাস করতেছে আনন্দ, কেউ বেশি ক্লান্ত ইয়ে নিয়েছে, ফটকে উসমানি সাহেব বলে দেশ স্বাধীন হয় নাই, আর ঈশ্বর মন্দাওয়ান মিরপুর স্বাধীন হয় নাই এখনো,
রাইট, মিরপুর পরে স্বাধীন হয়েছিল,
মিরপুর স্বাধীন হয় নাই, বি কোম্পানি যাবে, বি কোম্পানি আর ডি কোম্পানি যাবে, দুইটা কোম্পানি যাবে, প্রথম ব্রাসুই 60 জন লোক শেষ আমাদের।
আপনাদের মুক্তিযুদ্ধ মারা গেল 60 জন?
60 জন লোক, সেটা তখন গঠিত ছিল 2nd ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, নাম ছিল 2nd ইস্ট বেঙ্গল।
মিরপুরের কোন জায়গাটাতে আপনারা অপারেশনটা করেছিলেন?
এটা ওই যে বিহারি কলোনিটা আছে না,
জি,
এইখানে ওই গ্রুপের মাঝে সাজান এখনো বেঁচে আছে, সাজানে এখানে গুলি, এখানে গুলি, লোকগুলি এখানে মারা গেল। পরে আমরা রেসকোর্সের ময়দানে আর্টিলারি সেটিং করে পরে বোম্বিং করার পরে তারা সারেন্ডার করে,
বিহারি,
বিহারি, পাঞ্জাবি, আবার বেলুচ রেজিমেন্টের লোক, তারপরে তারা হ্যান্ডসআপ করে, এর আগে করে নি। তো কিবিসুর একটু কথা বলি, এই যুদ্ধের ইতিহাস বাংলার 18 বছরের, বর্তমানে যাদের 18-20 বছর 35 বছর বয়স যাদের আছে তারা কিচ্ছু বুঝবে না, যদি ইতিহাস কি বিশ্বাস করে এই দেশটা কিভাবে গঠিত হয়েছে, আমার মনে হয় কোন লোক এই দেশের উপরে কোনো টর্চারিং করবে না।
নির্বাকি অনেক বড় ভাষা, আসলে কিছু বলার নেই, আমার মনে হয় যারা শুনছেন এবং বিশেষ করে আমাদের দুইজনের অবস্থা বুঝতে পারছেন, আমরা বড় বড় স্পেস নিচ্ছি, কি বলার আছে, এবং এই ইতিহাসগুলো তো নতুন না, কিন্তু একজন মুক্তিযোদ্ধার সামনাসামনি বসে এই অনুষ্ঠান উপস্থাপনা করা এবং এভাবে শোনা, তা নিঃসন্দেহে অনেক বেশি সৌভাগ্যের, কিন্তু একই সাথে অনুভূতির দিক থেকে আসলে কি বলা উচিত সেটা খুঁজে পাওয়া খুবই মুশকিল। আমি জানি যে এই যুদ্ধটা তো 1971 সালের 16 ডিসেম্বরে প্রাতিষ্ঠানিক ভাবে আমরা বলতে পারি যে একটা বিজয় আমরা পেলাম, তারপরে তো লম্বা একটা যুদ্ধ, সেই যুদ্ধে সামিল এখনকার প্রজন্ম নিশ্চয়ই, তারপরে আপনার জীবন আচরণ, তারপরে আপনার জীবনগুলো কিভাবে আমরা একটু জানতে চাই। আর এই ফাঁকে আমি আমার শ্রোতাদেরকে একটু বলতে চাই, প্রিয় শ্রোতা, আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি অবশ্যই লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের এই হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ,
তারপরে আমি যখন ক্যান্টনমেন্টের সমস্ত লোক চলে গেল উসমানি সাহেবের আদেশে, শহীদ মন্নাল লাইন, যেটা আমি আপনাকে বলি, যেটা ইস্টাব রোড ক্রস করে সামনে যে এয়ারপোর্ট দিকে বাঁকা রোডটা আছে না, একটু পশ্চিম পাশে, এটার আমরা নাম দিলাম আমাদের এক শহীদ মন্নাল ভাই শহীদ এসে, এই শহীদ ভাইয়ের নামে আমরা একটা এমনি একটা কাগজ লিখে শহীদ মন্নান রোড, এটা ছিল আইয়ুব রোড পাকিস্তানে বলে, ওইটারে লাঠি দিয়ে ভাঙ্গিয়া এটা শহীদ মন্নান লাইন আজও আছে সেখানে আছে, আমাদের হাতে যে শহীদ মিনার গুলো ওইখানে করে দিয়েছি, যেটা জিয়া কলোনি কয় অনেকে, এর একটু পশ্চিম পাশে।
আচ্ছা আচ্ছা,
ওইখানে আসার পরে বললাম যে চলে যাব দেশে।
এর মাঝখানে আপনার দেশের সাথে কোনো যোগাযোগ
না?
দেশ মানে দেশের বাড়ি?
হ্যাঁ।
বাবার সাথে কোনো যোগাযোগ ছিল?
কিছুর সাথে যোগাযোগ নাই, আমি ওই পোশাক অবস্থায়।
পোশাক ছিল না? পোশাকের কালার তো খাকি কালার ছিল।
খাকি, আমার তো ছিল কালো, কারণ তখন যে যেটা নিতে পারছে
ওইটাই পোশাক।
ওইটাই পোশাক।
আচ্ছা, আপনি কি অস্ত্র ব্যবহার করতেন?
এসএলআর ছিল
আমার। এসএলআর ব্যবহার করতেন?
এসএলআর ছিল আর মোটার ছিল আমার, টুইস মোটার।
আচ্ছা আচ্ছা,
টুইস মোটার আমি ব্যবহার করছি আর এসএলআর। আমি অস্ত্র টস্ত্র জমা দিয়ে গ্রামের বাড়িতে, মানুষ আমার মনে হয় যে সবাই যায়, ও এই যাওয়ার সাথে সাথে একজন খুলে, আরে তোমার নামে তো জিয়াফত আমরা খাইয়েছি।
আচ্ছা ঠিক, এই জায়গাটাতে আমরা ফিরবো, তার আগে একটু অস্ত্র জমাদার আগের প্রসঙ্গে একটু আসতে চাই। আপনি বারবারই যেটা বলছেন যে সাত দিনেও এই গল্প শেষ করা যাবে না এবং ধারাবাহিক ভাবে আসলে তুলে ধরা সম্ভব নয়, আমরা ছোট ছোট করে কিছু কোশ্চেন করতে চাই আপনাকে। গ্রামের বাড়ি ফিরে যাচ্ছেন এবং ওখানে জিয়াফত, জিয়াফত মানে হচ্ছে মৃত্যুর পরে যে ঘটনাটা ঘটে।
জি জি, আমার মৃত্যু সংবাদ ছয়রা কিছুদিন আগে
মিরাকলাত পরে সেটা খেয়ে ফেলেছে।
হ্যাঁ,
আমি একটু জানতে চাইবো যে এই যে আপনারা অস্ত্র জমা দিলেন, এই অস্ত্র জমা দেওয়াটা কি স্বাধীনতার পরপরই হয়েছিল নাকি
বঙ্গবন্ধু পরপর? এটা উসমানী সাহেবের আদেশে সমস্ত অস্ত্র জমা হয়েছে।
আচ্ছা,
পরে বাড়িতে চলে গেলাম।
অস্ত্র জমা দেওয়ার প্রাক্কালে কি যে মিত্র বাহিনী যারা ছিলেন তারা কি দেশেই ছিলেন নাকি তারা চলে গিয়েছিলেন ওই সময়টাতে?
না, সবাই যায় না, এই যারা থাকতে চাইছে ওরা রয়েছে, যারা বাড়ি যাইতে চাইছে।
মিত্র বাহিনী বলতে আমি বোঝাচ্ছি যে ইন্ডিয়ান যে সোলজার যারা আমাদেরকে সহযোগিতা করেছে,
ওনারা চলে গেছে আপনার ওই 16 তারিখে ওনার হেলিকপ্টারে তাড়াতাড়ি নিয়ে গেছে।
আচ্ছা,
ওনাদেরকে ঢাকা যারা ছিল ঢাকাতে চলে গেছে, ব্রাউনবুড়া সিলেটের সাইডে যারা আসলে ওরা সব চলে গেছে।
আচ্ছা, আপনারা অস্ত্রটা সমর্পণ করলেন কার কাছে?
এই আমাদের লোকই, অর্থাৎ একদম নির্ধারিত কমান্ডার বানাই দিয়েছে, অস্ত্র কারাগার আছে, অস্ত্র কারাগারে অস্ত্র জমা দেওয়া, সরকারি উসমানী সাহেবের আদেশে অস্ত্র জমা হয়েছে। জমা দেওয়ার পরে উসমানী সাহেবের সার্টিফিকেট দিয়ে দিল, যখন চলে যাবে তোর সার্টিফিকেটের দরকার অস্ত্র জমা।
ওই সময় সার্টিফিকেট দিয়ে
দিয়েছে? সার্টিফিকেট দিয়ে দিয়েছে আমাদেরকে। না, ভুল বলছি আমি, এখানে সার্টিফিকেট আমি 3 দিন পরে পাইছি
ওই সময়টাতে।
হ্যাঁ,
তখনও তো জাতির জনক বঙ্গবন্ধু দেশে ফেরেননি।
না না, উনি তো আসে পরে,
আরো পরে,
আরো পরে।
প্রিয় শ্রোতা, আমরা এই সার্টিফিকেট, যে সার্টিফিকেট উনি পেয়েছিলেন সেই সার্টিফিকেটের একটা ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখার জন্য ফেসবুকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে এবং এসে দেখতে পারেন এই সেই সার্টিফিকেট যেটা তিনি দেশ স্বাধীন হওয়ার 3 দিন পরে ওনার ভাষ্য মতে পেয়েছিলেন। আমাদের সার্টিফিকেটের ছবিটি দেওয়া আছে ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমাদের Hello8920 এর মেম্বার হয়ে যাবেন। ঠিক আছে, সার্টিফিকেট পেলেন এবং আপনি বাড়িতে আসার কথা বলছিলেন।
সার্টিফিকেট পাই আমি বাড়িতে গেলাম, যাই শুনলাম যা আমার মৃত্যুর জিয়াফত তারা খাওয়া শেষ। আমার জিয়াফতটা দিছে কেটে আমার ফুফু দিছে, বলছে যে আপনার ভাইপুত্র শেষ, তো মারা গেছে, তো একটু খরচা টরচা করেন।
এই খবরটা কে দিয়েছিল?
এটা হাজিগঞ্জ থেকে, ওরা মুক্তিযোদ্ধাই, ওরা সংবাদ পাচ্ছে মারা গেছি।
আচ্ছা,
যে লাশ তারা পায় নাই, আমি মারা গেছি সিলেটে, এই কথাটাও বলছে। বেশ, সিলেটে একটা ছোট্ট অ্যাটাক হয়েছিল শমশেরনগরের বিমান ঘাঁটিতে, ওইখানে আমি ওই ইন্ডিয়ান কিছু ফোর্সও মারা গেছিল, ওইখানে মারা গেছি, ওইখান থেকে আমরা সাকসেস হয়ে আসি। এটা চলন্ত অবস্থায় ছোট্ট একটা যুদ্ধ হয়েছিল, চলন্ত অবস্থায় হঠাৎ, বলছি ওই যুদ্ধতে মারা গেছে। সেও এখন বাইসে আছে, কয় ভাই আমি সম্বাদটা দিয়েছিলাম, তো আমার ক্ষমা করে দিব। কালকে ঢাকা থাকি, পশ্চিমবঙ্গ থাকি, এরকম ঘোরাফেরা করি। আবার ওই যে সিলেটে আমি যার বাড়ি রাখালগিরি করছি তাকেও দেখেছি, যে এইভাবে আমার 3-4 মাস চলে যায়। তারপরে জুন মাসের 14 তারিখ উসমানী সাহেবের সাথে দেখা করলাম সকালে, সালাম দিলাম, কে? সেই শিব না রাজগড় স্যার, জুনিয়র টাইগারে তুমি রিপোর্ট করো দেখা।
জুনিয়র টাইগার?
জুনিয়র টাইগার, সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এটার অপর নাম হলো জুনিয়র টাইগার।
আচ্ছা,
সিনিয়র টাইগার হলো আপনার ফার্স্ট বেঙ্গল, জুনিয়র টাইগার হলো সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
জি,
যাও, কর্নেল হারুন আছে এই জুনিয়র টাইগারে, যে এই যে দেখে আমার সেই এজাজ সাহেব, এজাজ সাহেব বিকম্পানি কোম্পানি কমান্ডার, ফাইয়ে তো
বুকে ঝরে তুললেন,
বুকে ঝরে লম স্যার আমি আবার এসে গেছি স্যার। তো ঠিক আছে, ওরে বেডিং কম্বল মশারি ইত্যাদি সমস্ত কিছু ওরে দাও, এবার সবকিছু তো কাল থেকে সকালে পিটি করবে। স্যার পিটিটা অবশ্য আমার ঠ্যাংটা একটু সিএমএস এ চেক আপ করে স্যার পিটিটা করি, ওই যে সেল লাগছিল চেক আপে দেখলো এক্স রে রিপোর্টটা ভালো, কোনো সমস্যা নেই।
তার মানে আপনি এক ধরনের জয়েনই করে ফেললেন।
জি,
এটা কিসে ছিল? আর্মিতে?
জি জি, আর্মিতে।
আচ্ছা, কি হিসেবে জয়েন করলেন?
আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সিপাহী র্যাঙ্কে জয়েন করলাম।
সিপাহী র্যাঙ্কে আপনি জয়েন করলেন, কত সালে?
এটা হলো 72-এর জুন মাসে।
72 সালের জুন মাসে।
জি,
ততদিনে তো বঙ্গবন্ধু দেশে ফিরে এসেছেন।
হ্যাঁ,
তো সেই সময়ের মেমোরি থেকে মনে
আছে? এর ভিতরে যাওয়ার শেখ সাহেবকে আমরা রিসেপশন করছি, একটু আমোদ ফুর্তি করছি, এরপর পরে আবার বাকি যে লোকগুলি আমাদের পাকিস্তানে বন্দী ছিল তাদেরকে আমরা আবার রিসিভ করিয়া ওই সিগন্যাল গেট ওইখানে নিয়ে গেছি, তাদেরকে আবার 200 টাকা করে বাংলাদেশ সরকার দিছে, দিয়ে দিয়ে আপনার 1 মাস করে ছুটি দিছে। এরা বাড়িতে, এরা তো বন্দী ছিল, তাদের বাড়িতে 1 মাস রিক্রিয়েশন করা দরকার, বউ ছেলে মেয়েদের সাথে দেখা সাক্ষাৎ করা দরকার। তো এই আপনার রুনা লায়লা 13 তারিখ না 14 তারিখ দিনে এলো, এদিনে আমরা বলি স্যার আমার এই আমাদের একটা অনুষ্ঠান হবে, রুনা লায়লা আজকে আসতেছে, আজকে অনুষ্ঠান টেলিসমত সরকার কবির উদ্দিন এরা সবাই একটা জাগ দিয়ে, তখন আমাদের ব্যাটালিয়ানে একটা খাওয়া হলো, আমোদ ফুর্তি হলো।
আচ্ছা আচ্ছা,
এই টেলিসাম সরকার কবির উদ্দিন
রুনা লায়লা
বেশ মোটামুটি টেলিসাম দেখে আপনাদের দেশ স্বাধীন করছেন ভালো কথা, আপনাদের থাক গেটে দিয়ে আটকাইয়া রাখছেন এটা হচ্ছে খারাপ লাগছে, খুব হাসাই তো। এইভাবে
জয়েন করলেন আপনি?
জয়েন করলাম, সেনাবাহিনীর চাকরি শুরু হয়ে গেল, পিটি প্যারেড ইত্যাদি বিভিন্ন দিকে ডিউটি। এরপরে কিছুদিন পরে ওসমানী সাহেব আদেশ দিলেন যে অনেক অস্ত্র আছে চতুর্দিকে, সেটা হলো 1974 সাল জানুয়ারি মাসে, বহুত অস্ত্র আছে বাহিরে, এই অস্ত্র কালেকশন করতে হবে। কর্নেল নজরুলের আদেশক্রমে আমাদেরকে দেওয়া হলো নরসিংদি সাটারিপাড়া, একটা হাই স্কুল আছে এইখানে, এইখান দিয়ে আশেপাশের থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করিল। এক মেম্বারের ঘরের থেকে এই ছেলেটার নাম হলো হানিফ, ও তার বাড়িতে চাকরি নিল। হানিফের আমি বুঝলাম যে তুই ছোট আসস, ওর গুরু টুরু আছে, খুব অভাবী মানুষ, ও তো এই রায়পুরা বাড়ি রায়পুরা বলতে পারে না, ও বলতো আয়পুরা, যে তোর ভাষাটায় এখানে মিশে যাবে, তুই গুরুর আকাল হয়ে যা, নাহলে উদ্ধার করতে পারবো না। এ হানিফ হয়ে গেল গুরুর আকাল হয়ে, তখন তাকে আমরা একটা আর্মিতে একটা প্রটেক্টর আছে, মাইনফিল্ড টেস্ট করা এবং বিভিন্ন ধরনের যন্ত্র সঙ্গীত এগুলি আমরা, এটা এখানে দিলি হাতের এদিকে লাইট জ্বলবে,
মানে যদি থাকে আর কি
থাকে। তোর গোপনে আমি একটা প্রটেক্টর নিয়ে সন্ধ্যার পরে ও গুরুর গাছ খাওয়া হইতেছে, আমি আসতে যে খেরের যে ফাড়াটা আছে এই খেরের ফাড়াটার সাথে প্রটেক্টর ডুকাই দিয়ে চলে আসলাম। ও ওইখান থেকে রাত্রি নিয়ে মেম্বার যখন বাজারে এদিক সেদিক চলে গেছে,
মেম্বারের বাড়ি চেক করছে,
চেক করে
পাওয়া গেল। কি কি পেলেন ওখান থেকে?
এখানে 3টা ডাম, 2টা ডামের মাঝে পাইছি সমস্ত চাইনিজ রাইফেল,
ও
আর 1টা ডামের মাঝে পাইছি অ্যামিনিশন।
ওনারা তো মুক্তিযোদ্ধাই ছিলেন? তাহলে
উনি অরিজিনাল রেজাকার কমান্ডার ছিল,
ওনাদের হাতে অস্ত্র ছিল?
অস্ত্র ছিল, ছিল না। পরে আমরা সার্টিফাইড স্কুলের মাঠে বালুর টাইলিয়া রাজমিস্ত্রিতে করাই দেখছি না, এই করাই বালুর মাঝে খাড়া করছি, তারপরে বলছে যে আমি পাঞ্জাবির কাছ থেকে নিয়েছি, এর আগে শিকার যায় নাই, গরম বালুর মাঝে তারে ধরিয়া খাড়া করে আছে চুলার মাঝে বালু দিয়া, তারপর স্বীকার করছে হ্যাঁ আমি এগুলি সমস্ত নরসিংদী কলেজে পাঞ্জাবি ছিল, প্রচুর অস্ত্র এনে রাখছে, সেই অস্ত্র থেকে আমি কিছু অস্ত্র নিয়া কয়টা রাখছি।
This track was downloaded from fusionbd.com.
সেটা আমি বলতে পারবো না, 2 দামে যা ধরে তাই রাখছি। এই অস্ত্রগুলি আমরা এখান থেকে উদ্ধার করি। এই কর্নেল নজরুল সাহেব এখন কোথায় আছে জানি না, তবে উনি মুক্তিযুদ্ধ ক্লাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ছিলেন, এখন কোথায় আছে আমি জানি না, কারণ অভাবী মানুষ তো, কারণ বিভিন্ন পেটের ধান্দায় গুড়ি এদিকে দেওয়া
যোগাযোগ হয় না,
যোগাযোগ হয় নাই। অনেকেই ছিলেন মুক্তিযোদ্ধা, যা যুগে ছিলেন ক্যাপ্টেন ওয়াজিদাল্লি বার্কি, যাদের এই দেশ সম্বন্ধে হাফেজ, তারা যে দুই দর 20 দিন লাগবে যুদ্ধের ইতিহাস বলতে, এরা কেউ ধরা দিবে না।
জি,
সুবাদার চাইন মেসাব, যার যুদ্ধে একটা ঠ্যাং খাটো হয়ে গেছে, তাকে ফাঁসি দিয়ে মারছে। আজকে বাংলাদেশের মানুষে শুনতেছে, আমি বলতেছি যে তার মতন একটা সাবাসী লোক আর পৃথিবীতে জন্ম নেবে না। ঠ্যাংটা ঝুললে এরম ভাবে এরম করতে থাকে, তারপরে করতে অ্যাডভান্স করো, এই সমস্ত লোককে ফাঁসি দিয়ে মারা হয়েছে। বর্তমানে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বর্তমানে বোকা হয়ে রয়েছে, কেউ মুক্তি জাগতেছে না। ওই যে দুদুমিয়া শিশুমের কথা বলছি, ওরা তো এতক্ষণ যদি বলতো, ওরা ওদের কান্দাই আমরা সামলাইতে পারতাম না। কি করলাম?
দুদুমিয়া শিশুমিয়া কি হলো?
এরা বর্তমানে রিটায়ার আছে বাড়িতে, ওরা দুদুমিয়া 11 ইস্ট বেঙ্গল থেকে পেনশন হয়েছে, শিশুমিয়া 2 ফিল আর্টিলারি থেকে পেনশন হয়েছে, ওনারা বাড়িতে আছে। শিশুমি কিছুদিন আগে ঢাকায় আপনার ওই নুরুদ্দিন সাহেবের সিন্ডিকেট হিসাবে ছিল, ওনার কাছে অনেকদিন ছিল, তো মোটামুটি একটু সুখী আছে।
ওকে, আমরা একটু যাই, সেটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে ফিরে আসার ব্যাপারে, মানে আর্মিতে যোগ দেওয়ার ব্যাপারে, ওখান থেকে আবার বলেন।
আর্মিতে যোগ দিয়ে জীবন যাপন চালাইতেছি।
বিয়ে তখন করেছেন?
না,
তখনও বিয়ে করেননি।
তখনও করি নাই, প্রায় 2 বছর চাকরির পরে বাড়িতে ফিরে গেলাম। ওই একবার বলেছিলাম যে আমার একটা সতল বাড়ি ছিল, সেই বাড়িটাতে আপনার 9% জায়গা ছিল, 9% জায়গা। আমার বাবার খুবই অসুস্থ ছিল, বাবা তখনও জীবিত, অসুস্থ ছিল, তো অনেক টাকা পয়সা নাকি সে ঋণ করে বাবার চিকিৎসা করছে। তুই বাবার কাছ থেকে সে কেওলা করে জায়গাটা নিয়ে নিছে।
কি নিয়েছে?
এটা আমার ওই সথল বাইস, আমার আর কিছু আর রইল না। তা আমি বিয়ের শাদি করে কি করবো, কার বাড়িতে রাখবো?
একজন মুক্তিযোদ্ধা দেশে ফিরলেন দেশটাকে স্বাধীন করে, কিন্তু তার মাথা গোজার কোনো ঠাঁই নেই। ওকে, তারপর
সবাই বলতো যে এখন উপযুক্ত বিয়ের শাদি করো, ফ্যামিলির দেরি আছে, বিয়ে করে আমি খাওয়াবো কি, আর রুজি করে খাওয়াবার সরকার কোয়ার্টার দিবে, তারপর তারপর কোথায় যাব? বাবার চিকিৎসার জন্য বাড়ি চলে গেল, আমার কোনো দুঃখ নাই, যদি আমার কপালে থাকে বাড়িঘর হবে, নাইলে নাই। এইভাবে চাকরি করতেছি, বেতন তো খুবই কম, তখন 118 টাকা বেতন পাই।
জি,
তো ওই 50 টাকা কোনোরকম একটু ব্যাংকে ট্যাঙ্কে রাখি, বাকি টাকা নিজেই, কারণ কোনো চিন্তা নাই, আমার পূর্তিভাবে চলতেছি,
একা মানুষ,
একা মানুষ। আর ওই ফুফু একজন আছে, একসময় যদি দেশে যাই ফুফুর কিছু টাকা দিই, ফুফু নিয়ে সন্তান, ওনার কোনো সন্তান আদি নেই, ওনার কিছু একটা কাপড় কিনে দিয়ে এইরকম ভাবে দিনগুলি কাজ।
বাবা কই থাকতো তখন?
বাবা পাহাড়তলি থাকতেন,
ওই ওই কাজটাই করতেন।
হ্যাঁ, ওই কাজেই করতেন, বাবাকে ওরা আবার একটু ভালো দেখতেন পাহাড়তলি। পরে একদিন বাবাকে যাই আমি চট্টগ্রাম থেকে যে নিয়ে আসলাম, যে বাবা তুমি বাড়িতে থাকো, আমি যতটুকু পারি তোমাকে আমি সহযোগিতা করবো, তোমার বাবা হিসাবে। বলছে ঠিক আছে, বাড়ির থাকবো। এইভাবে 2 বছর বাবাকে পাললাম। বাবা বলছিলেন যে তুমি বিয়ে করো, আমি বলি বাবা কার জায়গাতে, সব তো বাদশাহ জায়গা নিয়ে নিছে, কই সে নিবে কেন? বাবা তুমি তো সই করছো। তো আমি সই করছি, যাক বাবা তোরে আল্লাহ দিব। এই কথা বলার পরে 7 দিন পরে বাবা বিদায় নিলেন দুনিয়ার থেকে। তখন আমি 2 মাস ছুটি, সেনাবাহিনীতে 2 মাস ছুটি হয়, 2 মাস ছুটিতে বাবাকে দাফন করলাম, জিয়াফত করলাম, যা 2 মাস ছুটি টাকা টোকা নিয়ে গেছিলাম, রেশন পাই না, কারণ যেটা আমার ফ্যামিলি যাদের নেই তাদের কোনো সেনাবাহিনীতে রেশন দেওয়া হয় না।
জি,
তারপরে এলাকার মানুষে আমার ভাইরে বললো যে তোমার ব্যাটার একটু আশ্রয় দাও, তার একটা রুম দাও, থাক। তোমার বললাম না, আজকে থাকবো, কালকে আমার কিন্তু চলে যেতে হবে, টাকা যাবে না। পরে একদিন নানার বাড়ি, ওই 2 মাস ছুটি অবস্থা নানার বাড়িতে যাচ্ছি, নানার বাড়ি চাঁদপুরের কাছাকাছি, যে 2 জোড়া নারকেল নিয়েছিল নানার বাড়ির থেকে। সকালে গেছি, দুপুরে খাওয়া দাওয়া করে 2 জোড়া নারকেল হাতে করে নিয়ে রেললাইনে দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি। আমি এখন যাকে বিয়ে করছি তাকে বাড়িতে আমি পানি খাইতে করছিলাম।
আচ্ছা,
এই আমার যে সমুন্দি, ওনার নাম হচ্ছে বাচ্চু কন্ডাক্টর, আপনার হাজি সেলিমের ভাগ্নি জামাই হয় নবাবগঞ্জের। তখন আমি বললাম যে এই বাড়িটা কার বাচ্চু কন্ট্রাক্টরের। তখন ওনার ওয়াইফ আসলো, বললাম যে ভাবি একটু পানি খাওয়ান আমাদেরকে, উনি পানি দিল। তো বললাম যে আপনার পাশে দাঁড়িয়ে এটাকে কয়টা আমার নন আছে, আমি ওটা আমি বিয়ে করবো
ডিরেক্ট
ডাইরেক্ট একদম
মুক্তিযোদ্ধার মতো। ওকে,
ওরা আমি বিয়ে করবো একদম সামনাসামনি, এখানে সাফ করলে এখানে ফানি এনে দিল, ওরা আমি বিয়ে করবো। আপনি বিয়ে করবেন? আমি কোন বাড়ি? আমি ব্যাপারী বাড়ি, আমাদের অমুক গ্রাম ব্যাপারী বাড়ি। আপনার এত বড় সাবাস, এত বাচ্চু কন্ডাক্টরের বোন, আমি তাতে কি হয়েছে? আমার নাম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আসগর আলী, এইটুকুই বললেন। আর কার কাছে বলবেন? কবে মাস্টারে বলবো, আমাদের বাড়িতে একজন মাস্টার আছে বাজারে কাপড়ের দোকান, ওনারে গেছে রিপোর্ট দিছে।
ওকে,
উনি আবার করছে কি আমার চাষার কাছে দিছে দিশার, এত বড় সাবাস, কত আর্মির চাকরি করে তারপরে দেশ স্বাধীন করছে, ও বিয়ে না দিলে বুঝি বেতাল লাগাইব, বিয়ে দিয়ে দেন ভালোইব। ঢাকা খবর দিল বাচ্চু কন্ট্রাক্টর বিয়ে দিবে না। আমার স্বাস্থ্য একটা আপনার ঢাকায় জোশ করে চাকরি করত, আমি ওই এসএস সাহেবের আমলে মার্শাল্লার সঙ্গে ওরা চাকরি দিলাম পিয়নের, চার নম্বর করে জোশ সাহেবের পিয়ন।
জি,
জামালটা বললাম যে তুই দূরবি ঠেঙ্গো আর আমি ধর্ম হাতে আর মাদার যে দুজনে কান্দ করে লিয়ে গেল
মায়াটারে।
হ্যাঁ, দিব না।
ওকে,
যেজন দিব না, তুই ঠেঙ্গে থাকবি আর আমি ভাগি শরীর কান্দ করে লিয়া একদম খিরা ক্ষেতের উপরে দেয়া, ওদের উত্তর বাড়ি পাশে আবার খিরা ক্ষেত আছে, খিরা ক্ষেতের উপরে সোজা কোন হচ্ছে গ্রাম পাতের সন্ধ্যার পরে। ওর বাবির ওই মুরুখ টুরুখ উঠাইতেছে, ও যে কলে আসছিল যজ্ঞে ফানি, ওই সময় কাউন্টার অ্যাটাক মুখের মধ্যে থাবে তো দিলে একটার বাড়িতে নিয়ে এসে বসে। আমি যখন সর্দি ভাই খবর দেয় যা বাজার কাপড়ের দোকানে গিয়ে এখন কালকে সকালে বিয়া,
মেয়ে রাজি না থাকলে তো সমস্যা হবে আপনার, কারণ জানি না ঠিক কি হয়েছে। তারপর
পরে সর্দি সাহেব আসলেন কাপড়ের দোকান খুলে, যতটুকু সেটুকু স্টোভ থাক ওরা আমার সাথে দিয়ে দাও, ওদের নিয়ে আসো বিয়ের প্রস্তাবের মাধ্যমে হবে না। আসলে আপনি কইছেন তো দাদা, দাদা হয় দাদা কইছেন তো, হয় ঠিক আছে শুনে আপনি এখন নিয়ে যান। ওর বাচ্চু কন্ডাক্টর আর রাজি হয় না, তারা দুই ভাই রাজেন আর্মির কাছে বোন দিয়ে দিব না। আর দিও তো বিরাট ভুল করছি, আমাদের শাশুড়ি জামাল হিরাক ভাই ভাই কইছিলাম না তোমার এই কাম করো না, কারণ ওইছো ওই যুদ্ধতে ফার্স্ট করছো, এবার যুদ্ধতে ফেল, যুদ্ধতে এবার ফেল করলা। আমি জানি না যেভাবে কান্দ করে আনছি এবারে যে তুমি কান্দ করে আনো, ওর আর গুণ নাই, মান সম্মানের প্রশ্ন। এলে যা আবার রেড করলো, পরে সাত দিন পরে রাত্রে বেড়া কাটিয়া ঘরের বেড়া কাটিয়া এই দুইজনে
আবার
আবার।
ওকে, আমি একটু জানি যে মেয়েটা কিছু বলছিল না?
না, ও কিছুই বলে না, খুব সরল সোজা, খুব সরল সোজা।
তুমি
টিনের ঘরের পেরা খিলি মারা, আপনার ওই যে রাজমিস্ত্রি দেখছেন ফেরা গোটা খিদে এইগুলি নিয়ে গেছি, নিয়ে আস্তে 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 বসে বসে তারপরে টিন দিয়ে ফাঁক করছে, ফাঁক করে তারপরে ঢুকছে দু নতুন যে বেড়া একটা বাইরে নিছে, তারা কইতে পারে না। এরপরে তারপরে বিয়ে করছে, বিয়ে করে এক করে চিটাগান, আমার চাকরি শেষ পর্যায়ে এসে গেছে, 15 বছর চাকরি, প্রমোশনও হয় না, কত বড় সমস্যা পড়ছে, কারণ ব্যাটালিয়ান দেশ গরিব, ব্যাটালিয়ান দাঁড়া করাই দিলে আমাকে প্রমোশন দিতে হবে, প্রমোশন দিলে আমার চাকরি মেয়াদ বাড়বে, অন দেশে তো আপনার আর্মি আর ভর্তি করে না, ব্যাটালিয়ানও নেই, বাড়ি আমার এখন পেনশন দেওয়া ছাড়া কোনো উপায় নেই।
আপনি
একসাথে 350,000 লোক পেনশন আছে আমরা।
আচ্ছা, পেনশনের জায়গাটাতে আসার আগে আমি একটু জানতে চাইবো যে চাকরির কত বছর পর আপনি বিয়ে করলেন?
চাকরির প্রায় 11 বছর।
চাকরির প্রায় 11 বছর, তার মানে আপনি বিয়ে করেছেন বলা যেতে পারে সবকিছু মিলিয়ে প্রায় 30 বছরের যখন আপনার বয়স সেই সময়টাতে,
33 বছর
বয়সে আপনি বিয়ে করেছেন,
বিয়ে করছি
শুধুমাত্র এই পারিবারিক টানা পড়েন এবং জায়গা নাই জমি নাই থাকবো এবং তার এক ধরনের
ছিলাম বিয়ে করবো না, ওই মানুষের কেউ ডাকে হিজরা, সত্য কথা যেটা বলি কেউ হিজরা করে ডাক পরে হিজরা যাইতেছে রাস্তায় দিয়ে গ্রামে গেলে ওই হিজরা এসে ছুটি, তারপরে আপনার এই ক্যান্টনমেন্টে হিজড়ার খাটের থেকে আমাদের খাস করাও, এই হিজড়া এটা বিয়ে করবে না, কোনো কিছু করবে না, এটা আটকুরার মতন খালি সিনেমা দেখবার ঘুরে বেড়াবে।
এবং যারপরে যেটা পছন্দ হলো সেটাকে তো মোটামুটি তুলে নিয়ে এসে বাধ্য হয়ে নিয়ে করতে হলো।
সরকারি কোয়ার্টার দিয়েছিল, এই যতদিন আমি বিয়ে করে নিয়ে ক্যান্টনমেন্ট নিয়ে গেছি আপনার এই চোদ্দ নম্বরে, আপনার মিরপুর চোদ্দ নম্বরে ছিলাম, একবার সাথে এই বাকি দিন দিয়ে কাটাই গেছি। এরপরে আপনার চট্টগ্রাম হিসাব কিতাবের জন্য চলে গেল, মাত্র পাইলাম 10,100 টাকা
পেনশন,
হ্যাঁ ডিভেট পে, আর 53,000 টাকা পাইলাম
টোটাল পেনশন,
টোটাল পেনশন। সেখান থেকে টাকাগুলি নিয়ে চলে গেলাম ফ্রিপোর্ট,
ফ্রিপোর্ট,
ফ্রিপোর্ট দেখি এখানে কিছু করা যায় কিনা।
তখনও বাড়ি ঘর জমি কিচ্ছু হয়নি,
না ওইখানে এখন আমি এখন ফুটপাতে নামতে হবে, আমার সেনাবাহিনীর ওই ওইগুলি সারান দিতে হবে, সেটাঙ্গে ভাষা শিখি আগে এদের লোকে চলে আস। তখন গুড়ি ওয়াইফে 150 টাকায় একটা রুম ভাড়া করলাম, সিরিপ 150 টাকা, ছোট্ট একটা চুবি পরে গ্রামে। তখন হাসান চৌধুরী করে একজন ওই এলাকার পত্রপ্রা শিশু, ওনারে ধর্মে মামা ডাকলাম, মামা ডাকলে মামা বললে খুব খুশি হয় চট্টগ্রামের লোক। এই হাসান চৌধুরীকে আমি ধর্মে মামা ডাকি, মামা ডাকার পরে কইল যে তোমার বউকে সেলাই কাম জানে? আমি বলি কিছুটা জানে। তাহলে আমি একটা সেলাই মেশিন দিই কিনে, উনি একটা সেলাই মেশিন কিনেছে, আমাদের কাছে টাকা আসে এটা এটা আমি প্রকাশ করি না ওনার কাছে, আমরা এমন ভেজ দূরে আছি যে প্রকাশ করি না, কারণ দুধ আবার এগুলি সব নিয়ে নেয়, সেটাকে আমার তো কোনদিন চলি নেই বলতে পারিনি। উনি একটা পুরান সেকেন্ড হ্যান্ড সেলাই মেশিন কিনে দেয়, দেয়া কইলো এই বারিন্দাটা বলবো এখানে গার্মেন্টস এর মেয়েরা আপ ডাউন করে, যেখানে কাপড় চোপড় বানাইবো ইটা ইটা বানাইবো, তখন তোমরা তোমাদের সংসার চলে যাইব।
আচ্ছা,
তখন আমিও কিছুটা বললাম আমি দেখি চালাইতে পারি কিনা, মেশিন তো ঘুরাইতে পারবো, আমিও একটু চেষ্টা করলাম, এই দুজনে মিলে মেশিন একটা দুজনে মিলে চেষ্টা করলাম। পরে হঠাৎ করে আপনার ঢাকা ইসলামপুরের একটা লোক ওই মাথায় কাপড় এভাবে কাপড় নিয়ে হাইটে হাইটে বিক্রি করতেছে, মুরব্বী এদিকে আসছেন, আপনি কাপড় বেছেন? কইছি আমি, আমার যদি কিছু কাপড় দিতেন আমি হাইটে হাইটে বেচতাম বাসায় বাসায়, কেন গার্মেন্টস নতুন নতুন গার্মেন্টস হইতেছে, বিদেশিরা আসতেছে এখানে অনেক মেয়ে ছেলে আসতেছে, কয় তাহলে তুমি গেলে পাইকারি দামে রেখে দাও, তুমি বেচে বেচে আমার টাকা দিবে। আমি তো মনে মনে বলি আল্লাহ আমার একটা সুযোগ তুমি দিতেছো বিশ্রয়া। উনি কাপড়গুলি আমারে 11,000 টাকার কাপড়, আমি আবার ইসলামপুর চলে যাই, আমি কাপড় নিয়ে আসলে তুমি দিচ্ছ টাকা কিনে রাখবে, আবার তোমার
এটা চিটাগাংয়ে বসে,
হ্যাঁ চিটাগাং বসে।
আচ্ছা, আপনি চাকরি করলেন ঢাকাতে, চিটাগাংয়ে কেন গেলেন?
চিটাগাং আমাদের রেকর্ড হলো চিটাগাং।
আচ্ছা,
এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রেকর্ড হলো চিটাগাং, যে যেখানেই চাকরি যশোর করুক, যখন পেনশনের 3 মাস আগে ওইখানে হিসাব কিতাবের
জন্য, ওই জন্য ওখানেই আশেপাশে কোথাও একটা বাসা নিয়ে নিয়েছিলেন, তাই তো? আচ্ছা, তারপর
এইখানে থাকতে থাকতে আমি সেলিম বলে একজন লোক, সেলিমকে বললাম আমার এই হাসম সুদির মারফতে একটা সাড়ারলা দোকান দিল আমারে।
আচ্ছা,
আমি কিছু কাপড় উঠাইলাম, সন্ধ্যার পরে আমার সাথে কাপড় এমনভাবে বেসা হইতো যে কোনো মেহমানের সঙ্গে কথা বলতে পারতাম না।
বাবা বা,
পরে বলি এই দোকান একটাই হবে না, পাশে আরেকটা সাড়ারলা দোকান নিলাম, বললে এই ওয়ালটা ভাঙ্গে বড় করে দাও। আমি এই 53,000 টাকা হইলো আমার সর্বমোট পুঁজি, আর 10,000 টাকা আমার ওয়াইফের নামে ফিক্সড ডিপোজিট করছিলাম ওইখানে ব্যাংকে।
আচ্ছা,
আর ওই 53,000 টাকা ছিল আমার সালান। এই 53,000 টাকা দিয়ে যখন বিএনপি সরকার প্রথম ক্ষমতায় আসলো তখন আমার ক্যাশ দেওয়া 7 লক্ষ টাকা হলো।
বাহ বাহ বাহ, 96-91 সালের ঘটনা।
হ্যাঁ, তখন আমার পরিচয় ছিল আজগর সদাগর।
আজগর সদাগর মানে আশেপাশের লোকজন আপনাকে আজগর সদাগর নামে চিনতো?
আজগর সদাগর নামে আশেপাশের লোকেরা আমাকে চিনতো। আসে গেল 91-র ঘূর্ণিঝড়,
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়,
ঘূর্ণিঝড় যেখানে আপনারা শুনছেন গাছের আগায় পর্যন্ত
মানুষ পাওয়া গেছে,
পাওয়া গেছে, যেখানে লাশগুলি কুলুস করা হতো সেটি আমার দোকানের সামনে।
ওহো,
চতুর্দিক দিয়ে লাশ, যেমন একটা লাশ এমন ভাবে রাখছে প্যাকের উপরে টাঙিয়ে আনতো তো লাশ এখানে জমা করে তারপর টাকের মেঝে এরকম ভাবে ছিটকে ছিটকে টাক দিয়ে আনছে লাশ।
প্যাক মানে অনেকে বুঝতে পারবেন না প্রিয় শ্রোতা, প্যাক মানে কাদা, কাদার উপর দিয়ে মানে ওই ঝড়ে তো সব জায়গায় বালি কাদা এসব,
মাটি দেওয়ার তো কোনো স্থান নাই। এই লাশগুলি পরে সরকারি গাড়ি আসলো, ওই দুইজনে ঠ্যাঙ্গ ধরে যেমন জ্বলি দেয়া টাকের মাঝে যেমন বস্তা লুট করলো, এসার কোনো উপায় ছিল না। এত মানুষ একটা একটা করে ভালোভাবে ধরতে ধরতে দুদিন লাগবে লাশ উঠাইতে, এত লাশ ওইখানে হয়েছে। আমার দোকানে কোনো চিহ্ন ছিল না,
সবকিছু
শুধু একটা একটা ইস্তারি আছিল, এটা ব্যক্তিগত আমরা কাপড় ইস্তারি করতাম, ওই যে বাংলা ইস্তারি গুলি যে সুপ্ত ইস্তারি, এই ইস্তারিটা আর একটা কেসি পাইছি একটা ক্ষেতের মেজাম অন্য গেড়ে রয়েছে। এই দুই জিনিস ছাড়া আর কিছু পাইনি, অস্তিত্ব হারা হয়ে গেলাম। পরের দিন এমপি ছিল খরসু মিয়া, এই খরসু মিয়ায় প্রথম দিল 1 কেজি সির, আধা কেজি গুড়,
আবার সেই মুক্তিযুদ্ধ,
একটা জাম রঙের শার্ট, একটা লুঙ্গি, আমার ওয়াইফে দিল একটা শাড়ি, এই পরে আমরা এই কাশপুর প্রবেশ।
7 লক্ষ টাকা ছিল, 7 লক্ষ টাকা সব ঝড়ে চলে গেল,
সব চলে গেল। ওই ইস্তারিটার কেসিটা আজও আমার কাছে আছে, স্মৃতি আজও আছে, এই কেসিটাও আছে।
প্রিয় শ্রোতা, গল্প এখানেই শেষ নয়, গল্পের পরবর্তী পার্টে আমরা আসতে চাই ঠিক ছোট্ট একটা বিরতির পর। আপনারা সবাই শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 90.2 এ, আরজে কেপি আপনার সঙ্গে রয়েছে এবং রয়েছে আরজে শাকিল সহ হ্যালো 8920 পুরো টিম মেম্বাররা। এবং আজকে আমরা অনেক মাথা উঁচু করে বলতে পারি হ্যালো 8920 তেমন একজন মানুষকে আমরা পেয়েছি। বাংলাদেশের ইতিহাস যেমন ভাবে আমাদের বুকে স্বর্ণাক্ষরে লেখা আছে, এই মানুষদের নাম, এই মানুষদের কৃতিত্ব আমাদের বুকের মাঝখানে ঠিক সেভাবেই লেখা থাকবে সারাটা জীবন, প্রজন্ম থেকে প্রজন্মে। প্রিয় শ্রোতা, আজকে আমাদের সঙ্গে রয়েছেন মুক্তিযোদ্ধা আসগর আলী, তিনি তার জীবনের গল্প বলছেন এবং তার জীবন জুড়ে যে সংগ্রাম, মুক্তিযুদ্ধ একটা দেশ স্বাধীন হওয়ার পরের যে সংগ্রাম, সেই সংগ্রামটুকুতে আমরা আছি এই মুহূর্তে, এবং তার পরের পার্টটা বর্তমান সময় নিয়ে তিনি কেমন আছেন, কি বলতে চান, সবকিছুই আমরা শুনবো ছোট্ট একটা বিরতির পর। এই মুহূর্তে চলে আসতে পারেন তাকে দেখার জন্য, তার যে ডকুমেন্টস গুলো রয়েছে, তার যে গল্পের প্রাসঙ্গিক ভাবে যে জিনিসগুলোর কথা তিনি বলেছেন, যেগুলোর ছবি আমরা দিয়ে দিয়েছি ফেসবুকে, সেগুলো দেখার জন্য আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি, সাথেই থাকবেন। প্রিয় শ্রোতা, ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920 তে, আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর জি কে বিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আমাদের আজকের অতিথি মুক্তিযোদ্ধা আসগর আলী, তার জীবনের গল্প আজকে প্রচারিত হচ্ছে হ্যালো 8920 তে। আমরা তার কাছে ফিরে যাব, আরো একবার মনে করিয়ে দিচ্ছি তাকে দেখতে চাইলে, তাকে নিয়ে যে প্রশ্নগুলো এসছে, যে মন্তব্যগুলো এসছে, সেগুলো যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, এবং একই সাথে এই ফেসবুক থেকে আপনি ডাউনলোড করতে পারেন আমাদের পুরনো অনুষ্ঠানগুলো, এই অতিথির সাথে যোগাযোগ থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী আপনি এখান থেকে পেয়ে থাকবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না। আরেকটি বিষয় প্রিয় শ্রোতা, আপনি যদি হ্যালো 8920 তে আপনার জীবনের গল্প বলতে চান, সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে আপনি ফোন করবেন, ফোন করার পর 2 মিনিটের মধ্যে আপনার যে জীবনের গল্প সেটা সংক্ষিপ্ত করে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলি 9115668, এবং ফোন করার পরে সবাই একটি বিষয় লক্ষ্য রাখবেন, যেখানে নির্দেশনা দেওয়া আছে এবং আপনি যে ফোন করবেন এপাশ থেকে কেউ আপনার সঙ্গে কথা বলবে না, এই ফোনটি এখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়। সুতরাং প্রিয় শ্রোতা, একটু সময় নিয়ে আপনি ফোনটা করে গুছিয়ে বলার একটু চেষ্টা করবেন, এবং একই সাথে একটু বলতে চাই যে দিন রাত 24 ঘন্টা এই ফোন নাম্বারটি অ্যাক্টিভ থাকে, সুতরাং একটু সময় বিজি পেলে আপনি আরেকটু সময় ট্রাই করবেন। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে, অনেকেই হয়তো বা চেষ্টা করেছেন বারবার, তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই বিনীতভাবে, দেখুন শত শত হাজার হাজার ফোন কলের মধ্যে একজন সৌভাগ্যবান এখানে আসেন জীবনের গল্প শোনানোর জন্য। আমরা আমাদের সীমাবদ্ধতার জায়গা থেকে হয়তো বা এই হাজারটা ফোন কল শুনে অনেক সময় আপনার যে জীবনের গল্প সেটাকে খুঁজে বের করতে পারি না। আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে, যারা একবার চেষ্টা করেছেন, 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 10 বার এরকম অনেকেই আছেন, তারা প্লিজ হাল ছাড়বেন না, আপনার জীবন যেভাবে মূল্যবান আপনাদের জীবনের গল্পটাও আমাদের কাছে ঠিক তেমনিভাবেই মূল্যবান। আপনি চেষ্টা করতে থাকুন, আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে কোনো না কোনো সময় যোগাযোগ করব। আমরা ফিরে যেতে চাই আমাদের শ্রদ্ধেয় অতিথির কাছে। জি, যে জায়গাটিতে আপনি ছিলেন যে সবকিছু বানে ভেসে গেল, সেই 91 প্রলয়ঙ্কারী ঝড়।
হ্যাঁ, আমি ওইখান থেকে সব চলে যাওয়ার পরে কাশপুরে আমি আসি।
জি,
কাশপুরে আসে আমি এই যে লঞ্চে বালু উঠায় সেই বালু টানা শুরু করি, কারণ নগদ পয়সার দরকার, খাওয়া লাগবে।
ছেলে মেয়ে কিছু হয়েছে ততদিনে?
হ্যাঁ, দুটো মেয়ে।
দুটো মেয়ে হয়েছে, বয়স কত তখন ওদের?
তখন এই হাঁটুর না একটু দৌড়দৌড়ি করে, ওদের খাবার যোগাইতে হবে। তখন বাবুল নামে একটা লোক আছে কাশপুর, ওদের বাড়িতে থাকলাম। ঘর ভাড়া 150 টাকা, কাশপুর ব্রিজের এই দক্ষিণ পাশে বাড়িটা, রহমান মেম্বারের পূর্বের বাড়িটা, এই বাড়িটার মেঝেই থাকতাম। এখানে থাকতে থাকতে কিছু পয়সা যখন হলো, এখন আমি এখানে একটু চাকরি নিলে সংসার চলবে। পরে আমি এই গার্মেন্টসে চাকরি নিলাম 1800 টাকা বেতনে। তখন এই 1800 টাকা বেতনে চাকরি শুরু করলাম, কোন রকমে সেটা ঢাল ভাত খাই আর দুটো মেয়েরে পড়াইতে থাকি। এর মধ্যে দিয়ে আমার ওয়াইফ আমার প্রেগনেন্ট ছিল, কিছুদিন পরে একটা ছেলে হলো। তো সবাই বলছে যে এইবার তার দিন ফিরবে, একটা ছেলে হয়েছে। ওয়াইফ কোনো কাজে রাজি হয় নাই, কোনোদিন করেও নাই। ছেলেটা হওয়ার পরে সে নিজেই বাধ্য হয়েছে দেয়া, আমি সহজে বালু টানব। অনেক দুঃখের কথা এটা। স্বামী স্ত্রী বালু টানি, তখন টেলিভিশন জানতে পারে, ওইখানে রিপোর্টার সুমন যায়, ওই সুমনের স্মৃতিগুলি সবকিছু নিয়ে আসে এখান থেকে আমাদের বালু টানা দেখে। এবং কি চেয়ারম্যান সাহেবের কাছে আমি একটা দরখাস্ত পর্যন্ত দিছি, আমার ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য একটা আর্থিক সাহায্য দিন, তাও আমার ভাগ্যে জুটে নেই, কেউ দেয় নাই। এই কোনোদিন বালু টানি নাই, হঠাৎ অসুস্থ হয়ে গেলাম। আমার স্ত্রী রাত্রে ভিক্ষা করে ভাত আনছে, তার জন্য আইজো যে জায়গায় আছে একটা লোকে দেখছিল, ওই লোকটা আইজো কয় ফকিন্নির ফুলা পাই, এর জন্য ওই জায়গাটা বাসা সাইডা অন্য সাইডে গেছি, কারণ এখন ছেলে মেয়েরা বড়। এইভাবে জীবন যাপন করতে পারলাম। এখন বর্তমানে আমার স্ত্রী জুট মিলের পাটের কাজ করে সপ্তাহে 800 টাকা পায়, আর আমি 5700 টাকা পাই।
কি করেন আপনি বর্তমানে?
আমি একটা দারোয়ানের চাকরি করি, 5700 টাকা পাই, আর আমার ওয়াইফে সপ্তাহে 800 টাকা পায়। তারপরও হয় নাই, হয় না, এই পয়সা হয় না, 3000 টাকা ঘর ভাড়া। দুইটা মেয়ে আমার পরীক্ষার্থী, আমি ছদ্মবেশে নরসিংদী যেয়ে ভিক্ষা করছি এই গত ছদ্মবেশে যেয়ে আমি 7000 টাকা আনছি আমার মেয়েদের কথা বলে, আর 7000 টাকা আমার ওয়াইফে সুদের উপরে মিল থেকে আনছে, বেতন ভাইয়া ভাইয়া 500-500 করে দিবে। সরকার আমারে 2000 টাকা দেয়, এগুলি কিচ্ছু হয় না, তাও 3 মাস পরে দেয়, প্রতি মাসে দিলে ওই পয়সাটা দেয়া, ছেলে মেয়েদের প্রোটেকশন দেওয়া যেত। প্রতি মাসে 1800 টাকা প্রাইভেট খরচ আছে, মাস্টারের খরচ, আমার দুইটা মেয়ে মিট্রিক পরীক্ষা দিবে সামনে। কিছুক্ষণ আগে যে আমার যে মেয়েটা ফোন দিল, কালকে রাত্রে যে বাবা স্কুলের ড্রেসে সেলোয়ারটা ফাইটে গেছে, গতকালকে এক লোকে 300 টাকা দিছে আপনার ওই নতুন বছরের আপনার ওই বই কেনার জন্য, সাজেশন মিট্রিক পরীক্ষা দেওয়ার সাজেশন 450 টাকা দাম, এক লোকে 300 টাকা দিছে, তারপরে আমার মেয়ে যে আনছে। তো আমার মতন এই মুক্তিযোদ্ধা, আমার মনে হয় যে আমার থেকে এইরকম গরিব আর কেহ নাই। আমি কেউকে দোষি না, আমার কপালে লেখন ছিল আমার এই পরাচিত্ত ভোগ করার, আমি মৃত্যুর পরে আমার সন্তানরা কোথায় যাবে, একটাই চিন্তা, আর কোনো চিন্তা না, কারণ কেউ কিছু বলতে পারি না। এবিসি অনুষ্ঠান আমি প্রতি সপ্তাহে দেখি, খালি মনে মনে বলি একবার যদি ওইখানে যাইতে পারতাম, একটু মনটা খুলে বলতে পারতাম, বাংলার মানুষে জানতো যে মুক্তিযোদ্ধারা কত শান্তিতে আসে। অনেকেই জানে মুক্তিযোদ্ধাদের সবকিছু দিয়ে লেছে, অনেকেই গল্প বলে প্রকৃত মুক্তিযোদ্ধা কি হালতে আছে কেউ জানে না। আপনার ওইখানে একটা মুগরাগুল মাদ্রাসা আছে, ওইখানে কেউ বিশ্বাসই করত না।
কোন জায়গা এটা?
এটা আপনার তারাবো বিশ্ব রোড থেকে পূবে।
কোন জেলা
এটা? নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট।
আচ্ছা।
এটা রূপগঞ্জ থানায় পড়ছে। এটা কেউ বিশ্বাস করত না।
কি বিশ্বাস করত না?
ওই মাদ্রাসার পূবে গ্রাম টার্ম না হলে প্রমাণ কর, তো এলাকার মানুষ বিশ্বাস করতো না একজন মুক্তিযোদ্ধা এইরকম এই পরিবেশে এটা থাকতে পারে না। তো বাস্তব ওনারা দেখতেছে যে মুক্তিযোদ্ধারা কি হাল অবস্থায় চলতেছে, দেখে মুক্তিযোদ্ধা এই অবস্থা, এটা না, এটা বোয়া হবে। যখন টেলিভিশন গেল, রিপোর্টার সুমন গেল, যখন আমার সব ভেরিফাই করলো, তখন এলাকার লোক বুঝতে পারলো যে না, এই লোকটা মুক্তিযোদ্ধা এবং অস্তিত্ব হারা।
এই রিপোর্টটি করার পরে কি আপনার অবস্থার কোনো পরিবর্তন হয়েছে, কোনো হেল্প পেয়েছেন?
না, কোনো কিছু পাই নাই। হেল্প নিজের অর্থ যতটুকু খাটছে এতটুকুই আল্লাহ পাক হেল্প করছে। দেশে জেলা কমান্ডার, থানা কমান্ডার, আমার এমপি তো আপনার রফিক সাহেব, উনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত দরখাস্ত সুপারিশ করছে, থানা কমান্ডার করছে, জেলা কমান্ডার করছে, দরখাস্তটা আমার এখানে আছে, প্রধানমন্ত্রীর কাছে দিয়েছে, একটা কপি আছে, কই কোনো কাজ আসবে না।
আপনার দিন চলে কিভাবে এখন? ছেলে মেয়ে নিয়ে ওরা কি করে, পড়াশোনা করে?
পড়াশোনা আছে, দুইটা মেয়ে সামনে মেট্রিক পরীক্ষা দিবে।
আর ছেলেটা তো ছোট?
আজ ছেলেটা আমার সাথে রাখছি, ও দেড় দুই হাজার টাকার কাজ করতে পারে, মেইলি রাখছি। একজন ইঞ্জিনিয়ার সাহেব পড়াইতে, ওর আর পড়াইতে পারলাম না, সেভেন এইট আর ওর আর পড়াইতে পারলাম না,
ছেলেটার পড়াশোনা হলো না।
হলো না, ইঞ্জিনিয়ার সাহেবের ওই সাটা আনে, ওই স্ক্রু ড্রাইভার এইটা সেটা, যে অস্ত অস্ত কিছু যদি কাজ শিখতে পারে, মেশিনে কাজ শিখতে পারে, তাহলে তো ভবিষ্যতে ছেলেটা লাভবান হবে।
ওর বয়স এখন কত?
14।
কোন ক্লাস পর্যন্ত পড়েছে? ক্লাস 7
পর্যন্ত।
তার মানে তো কিছুদিন আগে পড়াশোনা ছেড়ে দিয়েছে, দু বছর আগে। আপনি জানেন যে মুক্তিযোদ্ধা কোটা আছে, যদি একটু ভালো করে পড়াশোনা করতে পারে ও একটা ভালো চাকরি পাবে, কিন্তু আপনার তো সেই সামর্থ্যই নেই এত পড়ানোর।
সামর্থ্য নাই, ও তো আমার চাকরিটা পাইতো, সেনাবাহিনীর চাকরিটা পাইতো, এখন আমি কি দিয়ে পড়াবো, ভাত খাইতে পারি না আমার ছেলে মেয়েরা, আমি মাসে একদিন মাছ খাওয়াইতে পারি না, কুরবানি ছাড়া আমার ছেলে মেয়েরা কোনদিন আমি গুস্ত খাওয়াইতে পারি না, কুরবানিতে আল্লাহর হস্তে গুস্ত দেয় মানুষের, সেই গুস্ত খাইতে পারে।
ওকে, আমি আপনাকে একটু থামাচ্ছি। প্রিয় শ্রোতা, আমাদের আজগর আলী কষ্টে আছেন, কিন্তু কেমন আছেন সেটা নতুন করে বলার কিছু নেই। আমরা ঘটনার প্রাসঙ্গিকতায় শাকিলকে বলেছিলাম যে তার ফ্যামিলি মেম্বার যারা রয়েছে, তার সন্তান যারা রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলার জন্য। আমরা এই মুহূর্তে শাকিলের যে কথোপকথন তাদের সাথে, সেটার উপরে পুরো একটা প্যাকেজ আমরা শুনব। চলুন আমরা শুনে আসি।
আজগর আলী বীর মুক্তিযোদ্ধা, নারায়ণগঞ্জের প্রথম স্বাধীনতার পতাকা ওড়ানো হার না মানা এক বাঙালি সৈনিক। একাত্তরের মুক্তিযুদ্ধে আজগর আলীর সহযোদ্ধা ছিলেন চাঁদপুরের সিদ্দিক মাস্টার। নিজ মুখেই বলছিলেন আজগর আলীর বীরত্বের কথা।
অত্যন্ত সাহসী, 7 তারিখে আমাদের যে নওগাঁ একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে অংশগ্রহণ করছে, যুদ্ধে অংশ নিয়েছে, বিভিন্ন জায়গায় অপারেশন গেছে, আমাদের স্বপ্ন পূরণ হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের স্বপ্ন যুক্তি হবে আল্লাহ রাখি জানে, তবে আমরা বিশ্বাস রাখি আমাদের এখনো সেই সাহসিকতা রাখি, প্রয়োজন বলতে আমরা একাত্তরের অবস্থানে আমরা দায়িত্ব করছি।
যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করেছিলেন পূরণ হয়নি সে স্বপ্ন, আর আজগর আলী একাত্তরে করেছিলেন মুক্তিযুদ্ধ আর এখন করছেন জীবন যুদ্ধ। আজগর আলীর এই যুদ্ধে সামিল তার স্ত্রী সালেহা বেগম জানাচ্ছিলেন তার অনুভূতি।
সে এক দেশ হয়েছে, একটা মুক্তিযোদ্ধা হিসাবে মনে করেন আমার খুবই একটি গর্ব। এখন কিন্তু আমার সেই গর্ব মানুষের দিকে অধম হয়ে যাচ্ছে, কারণ করেন আমি একটা মুক্তিযোদ্ধার ওয়াইস, যে পরিস্থিতি আমি আজ দীর্ঘদিন সাইকেল যে ওখানে আমি কোনো কিছুই কেউর কাছে থেকে পাই না, আমি যে এত এত অসহায়, আমার জায়গা নাই, জমি নাই, ঘর নাই, দুয়ার নাই, আমি সবটি সন্তান নিয়ে অসহায় সাগরের ভিতরে বাস করতে শিখছি। আমি এক বেলা ভাত খামো, আরেক বেলা খামো কি, আমি জোগাড় করতে পারলে খাই না করতে না খাই।
পাঁচ সন্তান সহ বর্তমান সংসারে প্রতিনিয়ত অভাব লেগেই আছে। এই অভাবের মধ্যেও যেই ব্যাপারটি নিয়ে তারা সবচেয়ে বেশি গর্ব অনুভব করেন তা হলো আজগর আলীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। তাই মেয়ে সুলতানার কণ্ঠে ঝরল যুদ্ধজয়ী বাবাকে নিয়ে গর্বিত উক্তি।
আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, ওই হিসেবে আমি অনেক গর্ববোধ করি, কারণ আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান।
আনন্দ এটুকুতেই, পরিশ্রমী বাবা তাদের পড়াশোনা চালাতে হিমশিম খান, তাই কষ্টই চলছে তাদের নিত্যদিন।
আমাদের কেনার সমর্থটা একদমই নেই, কি করবো, মাসে যাতে পোশাক পরার জন্য চেয়ে তারপর পড়তে হয়। আমরা স্কুলে পড়ি, তিন বছরে একটা ড্রেস বানানোর মতো সামর্থ্য আমাদের হয় নাই, এত দরিদ্র, জানি না আমরা ভবিষ্যতে কোন দিকে যাব।
আজগর আলীর দুই মেয়ের নাম রোকসানা আর সুলতানা, একসঙ্গে দশম শ্রেণীতে পড়েন। ছোট মেয়ে সুলতানা জানাচ্ছিলেন তাদের ভবিষ্যৎ স্বপ্নের কথা।
স্বপ্ন ছিল খুব বড় হওয়ার, কিন্তু আস্তে আস্তে সে স্বপ্নটা একদম ছোট হয়ে গেল। আমার বাবার ইচ্ছা আমরা দুজনে বনি বড় হয়ে পুলিশ হবো, পড়াশোনা করবো ভালো হতো, কিন্তু আমাদের ওই ইচ্ছাটা এখন প্রায় ভুলের সাথে মিশে গেছে।
পুলিশ হয়ে পূরণ করতে চান বাবার স্বপ্ন। বড় মেয়ে রোকসানাও জানাচ্ছিলেন পুলিশ হয়ে দেশ গড়বার কথা।
আমার আব্বুর স্বপ্নই হয়েছে আমাদের স্বপ্ন, তাছাড়া আমরা কোনো স্বপ্ন দেখিনি। আর দেশের জন্য সেবা করতে চাই, আমার আব্বু যেরকম দেশ স্বাধীন করে দেশের সেবা নেতৃত্ব ছিলেন, আব্বু চাই যে আমার সন্তানরা যেন দেশের জন্য কিছু করতে পারে।
সুলতানা রোকসানার এই স্বপ্ন পূরণ হোক, যোগ্য পিতার সুযোগ্য সন্তান হিসেবে তারা দেশ গড়ায় অংশ নি, এটাই টিম হ্যালো 8920-র প্রত্যাশা।
অনেক ধন্যবাদ শাকিল, আমরা শুনলাম, এগুলো শুনলে আসলে ভালো থাকা যায় না। আমরা 42 বছর পার করেছি, 42 বছর পার করার পরে অনেক অর্জন হয়তো আমাদের রয়েছে, কিন্তু এই কথাটি আবারও বলতে হয় যে আর কিছুদিন পরে এই বীর মুক্তিযোদ্ধাদের হয়তো খুঁজেও পাওয়া যাবে না, কারণ বয়স তো তাদের বাড়ছে, কিন্তু এদের যে অবদান, এরা কি একটু ভালো থাকতে পারতো না বাংলাদেশে, সেই সুযোগটাকে আমরা সবাই মিলে করে দিতে পারতাম না, এই প্রশ্নটা প্রজন্মের পর প্রজন্মকে হয়তো বা বয়ে বাড়াতে হবে। হ্যাঁ, আমরা যেখানটাই ছিলাম, তারপর
আজকে এবিসি রেডিওতে আমি বলতে পারছি আমি কোথায় জীবনে কেউর কাছে বলি নাই, একবেলা অফার থাকলো বলে আজকে আমি এখানে বলতে পারছি, এটি আমার জীবনে ধন্য, আর কিচ্ছুর জন্য আমি আসি নাই, যে আমি শুধু বাংলার মানুষ জানো একজন মুক্তিযোদ্ধা কি হাল অবস্থায় আছে, প্রধানমন্ত্রীর কাছে কুরবানি ঈদের দিন গেছি 12 সালে, যে প্রধানমন্ত্রীর ঝড়াই ধর্ম সংসদ ভবন ঈদ নামাজ পড়ছি, যে প্রধানমন্ত্রী কার্যালয় প্রধানমন্ত্রীর বাসভবন যে ঢুকছি উনি শ্যামাই খান, সালাম আলাইকুম দিল শ্যামাই খান, মানুষের জন্য আর ওনার কাছে আর আগ্রহ দিতে পারলাম না, চলে আসছি ফিরে। তবে আজকে আমার একটি যে জাতির জন্য বেঁচে থাকতেন আমার একটা ফয়সলা হয়তো, বাংলার মানুষের কাছে আমি এইটি দোয়া চাই যেন আমার এই ছেলে মেয়েগুলি মানুষ হইতে পারে, আর একটু স্থান যদি আল্লাহর গাইবি থেকে যদি আসে এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। ছেলে মেয়েগুলি ঠিকানা বলতে পারে না।
যে মানুষটা দেশ নিয়ে আসলো তার ছেলে মেয়ে বলতে পারে না তার বাড়ি কই, তার
আমার মেয়েরা আসতেছিল, আমার মেয়েরা লিখে না হাকিম করবে কেন শুরু করবো, আরে নিজে নিজে ফিট হয়ে যাবে, এর জন্য আমি আনি না, মেয়ে দুটো নিয়ে আসতাম। এখন তো তারা বুঝে,
লজ্জায় মাথা নত হয়ে যাওয়া যে কি জিনিস, এটা আমি জীবনে প্রথম বুঝলাম আজকে হ্যালোইন 920-তে। আমরা 80তম পর্ব পার করে ফেলেছি, কিছুদিন পরে হয়তো 100তম পর্ব
আমরা টাচ করব। প্রত্যেকটা জীবনের গল্প চলে যায় আর মনে হয় এর চেয়ে বড় সাসপেন্স, এর চেয়ে বড় আরেকটি ঘটনার মুখোমুখি হতে যাচ্ছে আমরা পরের সপ্তাহে। কিন্তু আজকে এমন একটি ঘটনা উপস্থাপন হলো এখানে, আমার কিচ্ছু বলার নেই। আপনারা আপনাদের নিজের বিবেক বোধের জায়গা থেকে, আমি জানি এই প্রজন্মের সন্তান যারা বাংলাদেশের উত্তরাধিকার এবং যারা বাংলাদেশটাকে সামনের দিকে নিয়ে যাবেন এবং যারা এই দেশের নাগরিক হিসেবে গর্ববোধ করেন, তারা এই মুক্তিযোদ্ধার সামনে দাঁড়ানোর সাহস আমরা রাখি না, আমাদের মাথা নিচু হয়ে যায়। আমাদের এই মাথা নিচু করা ছাড়া আর কিচ্ছু করার নেই। আপনি নিজের পরিবারের কাছে তো জবাব দিতে পারেন না, বাবা হিসেবে যেটা আপনার সামর্থ্য ছিল সেটা আপনি পারিপার্শ্বিক অবস্থার কারণে করতে পারেননি, কিন্তু এই যে একটা স্বাধীন দেশ পেয়েছেন, মানে স্বাধীন দেশ,
তবে একটি বলতে পারি, এই 16 ডিসেম্বর আসতেছে, দুইটা পতাকা আছে আমার সালান, এই দুইটা পতাকা যেদিন আমি উড়াবো ছেলে মেয়েদের 1 কেজি জিলাপি এনে আমি খাওয়াই ওই দিন, আর কিছু করতে পারি না। আমার বাসার সঙ্গে দুটো পতাকা উড়াই আমি, একটা হলো মুক্তিযোদ্ধা পতাকা, একটা হলো বাংলাদেশ পতাকা, এটি আমার সম্পদ। আর আমার সন্তানদের আমি মরে যাই আমার বাম পাশে দুটো দিয়ে দিবি, আর একটা পতাকা উড়াবি বিজয়ের দিনে। একমাত্র জাতির জনক বন্ধু শেখ মুজিবুর সাহেবের ভাষণ আমার হাড়ে মাংসে, আমি এটি যখন জড়াই আমি নিছি, এটি আমার হবে জীবনের সাথী।
প্রিয় শ্রোতা, এখানেই শেষ করতে চাই মুক্তিযোদ্ধা আজগর আলীর জীবনের গল্প। মাথা নিচু করে শেষ করতে চাই আজকে, আর কিছুই বলেননি, আসলে কিছু বলেননি।
দেশবাসীর কাছে আমার একটুই আকুল আবেদন, আমার সন্তানদের জন্য আপনারা দোয়া করবেন যেন তারা বছরের জন্য বহুত ঈদ চলে যায়, আমার সন্তানরা কোনোদিন একটা নতুন কাপড় আমি দিতে পারি নাই। নারায়ণগঞ্জ পুলিশ জয়নাল আব্দিন কিছু পুরান কাপড় দিছে গত ঈদে, আমার গায়ের পাঞ্জাবিটা আপনারা ছবিতে দেখবেন, এই পাঞ্জাবিটা বাংলা মডর হানিফ নামে একজন হালিম দেশে, ওই ব্যক্তি আমার এই 2 বছর আগে এই পাঞ্জাবিটা দিচ্ছিল। আমার পরনে যা দেখছেন এগুলি এক তো আমার পয়সার না, শুধু গেঞ্জিটা আমার পয়সার।
যান গিয়ে ছবিটা দেখুন, আমাদের ফেসবুকে দেয়া আছে, আমাদের ফেসবুকে ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। লাইক দিতে ভুল করবেন না। আমি একজন ব্যর্থ প্রেজেন্টার, মানে আমি আপনার সঙ্গে, আমার কিছু বলা উচিত ছিল এই জায়গাটায় কিন্তু আমি পারলাম না বলতে, আমি আই এম রিয়েলি সরি। আমি আমি মানে আমার কিছু বলার নেই, আমার সত্যি সত্যি কিছু বলার নেই। আমার আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া তুমি এত কঠিন কঠিন জায়গাগুলো কিভাবে ফেস করো, আজকে বলতে পারছি না, চোখ দিয়ে পানি পড়ছে। এইভাবেই আসর আলীর জীবনের গল্পটা আমরা এখানে শেষ করি।
আমি বিশ্ববিধাত্রীর মম ললাটের উত্র ভগবান চলে রাজ রাজ টিকাদিত্য জয়শ্রীর। বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার আমি ভেঙে করি সব টিউমার, আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না তো কোনো আইন। আমি ভরা তরি করি ভরা যদি, আমি টপ বেদ, আমি ফিল ভাসমান মাইন, আমি সূর্যকী, আমি এলোক এসে ছড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রীর, বলবীর চির উন্নত মমসী।
ভাঙবে ভুল মুক্তি যোদ্ধারা, কোথায় এত লুকিয়ে কেন এত অভিমান মুক্তি সেনারা তোমাদের চোখে নোনা জল বড় বেশি বেমানান ক্ষমা কর মোরে রাখতে পারিনি ধরে তোমাদের সম্মান ক্ষমা কর মোরে রাখতে পারিনি ধরে তোমাদের সম্মান আমায়
শুধু মুক্তির কথা বললে কিংবা ক্ষমা চাইলেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না যদিও হায়দার হোসেন তার গানে ক্ষমা চেয়েছেন যদি কিছুই করার না থাকে তাহলে ক্ষমা চাওয়া ছাড়া আর কি বা করার আছে কিন্তু আমাদের এই আজকের আলোর জন্য কিছুই করবার নেই আমরা ফেসবুকে আপনাদের সবাইকে আসতে বলছি এবং ওখানে আমরা একটি আহ্বানও জানিয়েছি আপনারা চাইলে দেখতে পারবেন প্রিয় শ্রোতা তার আগে কিছু কমেন্টস পড়তে চাই আমি ফেসবুক থেকে ফরজানা তসলিম শম্পা লিখেছে বিনম্র শ্রদ্ধা রইল আজগর আলী সাহেব অন্যান্য আপনাকে সহ অন্যান্য সকল মুক্তিযোদ্ধাদের প্রতি এবং শহীদদের প্রতি আপনাদের মতো মানুষদের জন্য আজকে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি ধন্যবাদ আপনাকে উম্মে কাউসার নাসরিন মিষ্টি লিখেছে মুক্তিযোদ্ধা আজগর আলী আঙ্কেল আপনাকে হাজার সালাম জানাই এবং থ্যাংকস কিবরিয়া ভাই সহ হ্যালোইড 9203 কে এইচ আফরিন লিখেছে আমি মনে করি হ্যালোইড 9203 আজকে সার্থক কারণ তারা আজকে একজন মুক্তিযোদ্ধার জীবন কাহিনী আমাদের মাঝে উপস্থাপন করেছে আপনাকে ধন্যবাদ এভাবে চিন্তা করবার জন্য এটা নিঃসন্দেহে আমাদের জন্য গৌরবের যে আমরা তাকে এরকম একজন মুক্তিযোদ্ধাকে হাজির করতে পেরেছি যে মুক্তিযোদ্ধার জীবনের গল্প একেবারে সমাজের খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনের গল্প এবং তার সবচেয়ে গৌরবের জায়গাটা হচ্ছে বাংলাদেশ কিন্তু আমাদের সবচাইতে মাথা নত হয়ে যায় সেই জায়গাটাতে যে বাংলাদেশ সে আমাদের জন্য নিয়ে এসছে সেই বাংলাদেশ তাকে তার পরিবারকে কতটুকু দিতে পেরেছে বিজয় লিখেছে আজকের গল্পটা যুব সমাজকে দেশপ্রেমে প্রচুর উৎসাহী করে তুলবে ভালো কাজ করতে উৎসাহ যোগাবে আপনি ভাবে চিন্তা করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা আপনাদের আত্মত্যাগ এবং সংগ্রামের জন্য আজকে আমরা পেয়েছি প্রিয় স্বাধীনতা সত্যি আমরা আপনাদের মতো বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি মুন ইসলাম লিখেছে আমরা কোনোদিন তোমাদের ভুলবো না যদি ভুলে যাই তাহলেই সোনার বাংলাদেশে আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই সাইফুল ইসলাম লিখেছে আই এম ফিলিং সো প্রাউড বিকজ আজগর সাহেব প্রথম নারায়ণগঞ্জে জাতীয় পতাকা উড়িয়েছেন দীপু দত্ত লিখেছে কিবরিয়া ভাই উই বো ডাউন আওয়ার হেড টু দ্য গ্রেট ফাইটার সোহেল হোসেন লিখেছে আজগর আঙ্কেল জীবনের সব থেকে কঠিন সত্য ঘটনা আমাদের কাছে বলে মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান আরো অনেক বাড়িয়ে দিয়েছেন সাইফুর রহমান লিখেছে যে আপনাদের জন্যই আমরা বাংলাদেশ পেয়েছি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না শুধু বলবো আপনারা বেঁচে থাকুন হাজার হাজার বছর আমাদের অন্তরে মোহাম্মদ মানিক লিখেছে চিৎকার করে গলা ফাটিয়ে কাঁদতে মন চাইছে কি শুনছি সামির আহমেদ লিখেছে আসসালামু আলাইকুম আমি প্রাণ ভরে আপনাকে শ্রদ্ধা করছি আমাদের দেশের জন্য আপনি যে কাজটুকু করেছেন তার জন্য আপনাকে দেশের মানুষ ভুলবে না আপনাকে হাজারো স্যালুট জানাই টেলেক্স রাসেল চিটাগং থেকে লিখেছে আই এম স্পিচলেস আই এম শকড What can we do for him? Kibriya bhai, do anything, we are with you. এরকম হাজার হাজার কমেন্টস আমরা ফেসবুকে পেয়েছি যারা কিছু করতে চান এবং যারা সত্যি সত্যি আমাদের এই মুক্তিযোদ্ধার পাশে দাঁড়াতে চান এবং অনেকেই লিখেছেন যে তার যে ছেলেটির লেখাপড়া বন্ধ হয়ে গেছে সেই ছেলেটির লেখাপড়াটুকু আমরা অন্তত চালু করতে চাই যারা কন্ট্রিবিউট করতে চান তাদের জায়গাটা থেকে যে কোনো কিছু তার পাশে দাঁড়ানোর জন্য তার সবকিছু আপনারা জেনেছেন আমরা ফেসবুকে একটি বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি হ্যালোইড 920 এবং একই সাথে তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাও আমরা বলে দিচ্ছি আপনারা চাইলে ওখানে কন্ট্রিবিউট করতে পারেন এবং আমরা একটি ক্যাম্পেইনও চালাবো ফেসবুকে তার সাথে সরাসরি যোগাযোগ করে তাকে যদি আপনারা যে কোনো ধরনের হেল্প করতে চান করতে পারবেন এবং আমরা আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে সেটা করছি বিকাশ নাম্বারটি ফেসবুকে দেয়া আছে তারপর আমি একবার বলে দিচ্ছি 01782510515 আমি আবারও বলছি 01782510515 এটি একটি হ্যালোইড 920 বিকাশ নাম্বার এই নাম্বারে যাবতীয় টাকা পয়সা আপনারা যেটা পাঠাবেন সেটা আজগর আলীকে দিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে আজগর আলীর কাছ থেকে আপনারা শুনতে পাবেন যে কি পরিমাণ অর্থ আপনারা তাকে সাহায্য করেছেন যতটুকু করেন যা আপনাদের সামর্থ্যে আছে আমরা তার কাছে পৌঁছে দেবো এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা যেটা বলছি সেটা হচ্ছে আজগর আলী নামটা লিখতে হবে প্রথমে তারাব শাখা সোনালী ব্যাংক নারায়ণগঞ্জ আমি আবারও বলছি আজগর আলী তারাব শাখা সোনালী ব্যাংক নারায়ণগঞ্জ এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে 11991 তারপরে হচ্ছে হলো একটা অবলিক দিতে হবে 67 আবারও বলি 11991/67 প্রিয় শ্রোতা আমি আরো কিছু কমেন্টস পড়তে চাই আবিল আহমেদ লিখেছে ভাইয়া কোনো বিকাশ অ্যাকাউন্ট থাকলে জানান আমি একটু আগে জানিয়ে দিয়েছি আমি সাহায্য প্রদান করতে চাই বিকাশ নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি আমার সেল আমাদের হ্যালোইট 920 যে সেল নাম্বারটি বিকাশের জন্য শুধুমাত্র এই নাম্বারটি বরাদ্দ করা আছে 01782510515 আবারও বলি 01782510515 ওকে প্যাসিফিক আরজু আমাদেরকে লিখেছে, কিবরিয়া ভাই আমাদের বিবেক কি আদৌ কোনোদিন জাগবে? এই যোদ্ধা কষ্ট পাচ্ছে আর ভুয়া মুক্তিযোদ্ধারা বিলাসবহুল জীবন যাপন করছে। মোহাম্মদ আজহার এম লিখেছে, সত্যি আমার কান্না পাচ্ছে বিজয়ের মাস, সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে হাজার হাজার সালাম, আমি মুক্তিযোদ্ধার সন্তান। আবদুল্লাহ আল তাওহিদ লিখেছে, না কেঁদে পারলাম না আজগর আলীর কথা শুনে। মোহাম্মদ শাহ আলম বাবু লিখেছে, আমরা খুব লজ্জিত। শান্ত হৃদয় লিখেছে, ওনারা আমাদেরকে দেশ দিল, স্বাধীনভাবে বাঁচার অধিকার দিল, বিনিময়ে ওনারা কি পেল? খুব বেশি কষ্ট লাগছে। শেখ কামাল লিখেছে, চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। সিদ্ধার্থ সরকার দাস লিখেছে, রেসপেক্ট স্যার, এত দেশপ্রেম আমি আমার লাইফে দেখিনি, স্যালুট টু ইউ, ইউ আর দ্য রিয়েল হিরো। বিপ্লব শীল লিখেছে, আজগর আলী ভাইকে লাখো সালাম, বিজয়ের মাসে দেশ বিজয় করা এই মানুষের কথা শুনে খুব খারাপ লাগলো, ধন্যবাদ জানাতে চাই হ্যালো 8920 কে। এবং ধন্যবাদ জানাতে চাই আজকের এই হ্যালো 8920 যারা শুনেছেন, লাখ লাখ মানুষ দেশে এবং দেশের বাইরে থেকে। আমরা দেখেছি অকাতরে কেঁদেছেন অনেকে, এবং আমরা জানি ফোন করে আমাদেরকে অনেকে রেসপন্স করছেন, হু হু করে কাঁদছেন। আমরা বলতে চাই যে একজন আজগর আলীকে আমরা এখানে তুলে ধরেছি। অনেক আজগর আলী আছেন যারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পাননি, অনেক আজগর আলী আছেন যারা আমাদের এখানে এসে হ্যালো 8920 তে জীবনের গল্প হয়তো কোনোদিন বলে যেতেই পারবেন না, সেই নীরবে নিভৃতে কোনো একটা গায়ের কোণে হয়তো বা পড়ে আছেন। এই মানুষগুলো একটা লাল সবুজ খচিত পতাকা আমাদেরকে উপহার দিয়েছিল, একটা সুন্দর দেশ আমাদেরকে উপহার দিয়েছিল, এবং সেই দেশটি নিয়ে আজকে আমরা গর্ব করি, সেই দেশটি নিয়ে আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখি। কিন্তু এই মানুষগুলো কি পেল আমাদের কাছ থেকে, এই প্রশ্নটি রাখতে চাই। এবং এই মানুষদের জন্য আপনাদের যার যেখানে যেভাবে সামর্থ্য আছে সেই জায়গাটি থেকে যদি কিছু করার থাকে, শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, সরকার সবকিছু করে দেবে ব্যাপারটা ভাবার এরকম কোন কারণ নেই। সরকারের সামর্থ্যের একটা সীমা আছে, আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়ান। প্রিয় শ্রোতা, আমরা গত সপ্তাহে পেয়েছিলাম অর্ণিকাকে, অর্ণিকা তার জীবনের গল্প এখানে প্রচার করবার পরে অর্ণিকাকে নিয়ে আমরা হাজারটা রেসপন্স পেয়েছি, এবং সবগুলো রেসপন্সের বেশিরভাগটাই ছিল হচ্ছে ফোনে। আমরা একটু ফোনে কে কি বলেছেন অর্ণিকাকে সেটা একটু শুনবো, শোনার পর আমরা আবারও ফিরে আসছি হ্যালো 8920 তে।
আমার নাম নাবিলা, আমি চিটাগাং থেকে বলছি। অনেক কাপড় জীবনীটা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। এসিড নিক্ষেপ করে নর পশুটা আর যে শয়তানটা আপুটাকে নতুন ভাবে রঙিন স্বপ্ন দেখিয়ে তার দুষ্ট করলো, আমি চাই এই শয়তান গুলাকে আর সেরকম আরো যারা অপরাধ করে মৃত্যুদণ্ড দিলে চলবে না, বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তারাও ধুকে ধুকে বুঝো কষ্টটা কি।
আমি মোহাম্মদ বাবুল শেখ, আমি কান্নিকা আপুর জীবনের গল্পটির কথা শুনে আমি খুব সুখাহত এবং খুব কষ্টে আছি। সে যদি রাজি হয়, সে যদি চায়, তাহলে আমি তাকে বিয়ে করতে চাই।
আমি সাদিয়া বলতেছি, অনিকাপুর গল্প শুনে আমার অনেক বেশি কান্না পেয়েছে। আসলে ওনাকে কি বলে যে সান্ত্বনা দেব সেটা আমি কোন ভাষা খুঁজে পাইতেছি না। তারপর দোয়া করছি ভালো থেকে, সবসময় লাগে মনে হচ্ছে ভালোই রাখি।
আমি বাপ্পি বলছিলাম কক্সবাজার থেকে। অনিকাপুর কষ্টের কথা শুনে আমি এবং আমার ফ্রেন্ড সবাই খুব মর্মাহত, নিজের চোখের জল পড়েছে। এরকম মানুষ যাদের দুনিয়াতে আর না হয়।
আমার নাম সালমা, যে আপুটা শীত মাসে ও দুঃখ গুলা শুনছি। আমি গার্মেন্টসে চাকরি করি, কিন্তু আমি সারা রাত ঘুমাতে পারি নাই, আমিও কাঁদছি। আমাদের দেশে কি এমন কোন আইন নাই যে জানোয়ারকেই ফাঁসি দিবে?
আমি ইকবাল বলছি, মানিকা আপুর এসিডের গল্প শুনে আমার অনেক কান্না এসেছে। গ্রামের একটা ছোট বোন, ওইও এসিড খেয়ে মারা গেছে, ওরও বিচার পাইনি। মানিকা আপু, আপনি আপনার ভাই দাদা চেষ্টা করুন এবং আপনার ভাইকে মানুষ হওয়ার জন্য বলুন।
আমার নাম হচ্ছে জাফর আহমদ, আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। অর্ণিকার যে কাহিনীটা পুরোপুরি শুনি, আমার হৃদয় নাড়া দিয়েছে। কঠিন অবস্থাতে জীবন যাপন করতে আমি তাকে হেল্প করতে চাই।
আমি সারা বলছিলাম ধানমন্ডি থেকে। অর্ণিকা, তুমি লাইফে যা যা সহ্য করেছ একটি মেয়ের পক্ষে অনেক 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 কঠিন। এই সমাজে মেয়েদেরকে এতটুকু সম্মান দেওয়া হয় না। আমি তোমাকে কোনো সিম্প্যাথি দেখাবো না, কারণ তুমি অনেক স্ট্রং। তুমি ঠিক এইভাবে তোমার জন্য, তোমার মা বাবার জন্য তুমি নিজেকে আরো এগিয়ে নিয়ে যাও।
আমি কামাল অনিকা যে দুঃখের কথা বলছে আমি শুনে কান্না করছি, তাকে সহযোগিতা করার জন্য 4,80,000 মতো যে গ্রাহক আছে তার থেকে একটা করে মেসেজ নিয়ে সেই টাকা দিয়ে ওনাকে একটা প্রতিষ্ঠিত করে দেওয়ার ব্যবস্থা করুন।
আমি মাসুম বলতেছি সাভার থেকে। কালকের ঘটনাটা শুনে আপুর প্রতি অনেক মায়া হলে আপুকে আমি জানাই হাজারে সালাম। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই এটি দপ্তরে এবং অসংকারীদের শাস্তি সর্বনিম্ন হওয়া উচিত, ফাঁসি।
আমি হোসেন ভাই সামালে বলছি, আমি আর্মি কাপুর জীবন গানটি শুনছি, আমার খুবই কষ্ট লেগেছে। আর গেছিল আর্মি কাপুর গেছিল করেছে, সত্যি ছেলের মতো আরো যারা আছেন তারা সবাই যেমন, তারা মানুষ নামের কলঙ্ক।
আমার নাম হলো ওবাইদুল্লাহ, আমি অন্য আপুর পাশে দাঁড়াইতে চাই, আমি কিছু টাকা ও মানুষের কাছ থেকে নিয়েছি যে তাকে দিব।
আমি শামীম বলছি জামরানি দল থেকে। আমি অর্ণিতা আপুর জীবন কাহিনী শুনে খুব খারাপ লেগেছে, আসলে তার জীবন নষ্ট করে দিয়েছে মানুষ নামের এক জানোয়ার। আমি অর্ণিতা আপুকে হেল্প করতে চাই আমার জায়গা থেকে।
শাওন বলছি, আমার খুব কষ্ট লাগছে অর্ণিকার কথা শুনে। অর্ণিকা যদি রাজি থাকে আমি ওকে বিয়ে করতে চাই।
মোহাম্মদ শামীম জাহান ঢাকা ইউনিভার্সিটি থেকে বলছি, ওহাব নামের যে জানোয়ারটি অর্ণিকাপুর এই সর্বনাশ করেছে, এই ধরনের জানোয়ারদের বিরুদ্ধে আমি লিসেনারদের অনুরোধ জানাবো, আসুন আমরা এদের বিরুদ্ধে রুখে দাঁড়াই যেন এই ধরনের আর ঘৃণিত অপরাধ তারা না করতে পারে।
আমি মোহাম্মদ তারেক মানন, অনিকাপুর জীবনের গল্পটি শুনে খুবই কষ্ট লাগলো, তার প্রতি রইল আন্তরিক সম্মান, আর ওই সকল পুরুষদের প্রতি রইল দীক্ষার যারা অনিকাপুর মেয়েদের জীবন নষ্ট করে।
হ্যালো 8920,
অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এই প্রতিক্রিয়ার জন্য, কিন্তু ইমোশনটা যেন শেষ না হয়ে যায়। আমরা বিশ্বাস করি হ্যালো 8920 তো এই যে অর্ণিকা এসেছিলেন, অর্ণিকার জীবনের গল্প প্রচারিত হবার পরে রাত 2টার সময় যখন আমরা স্টুডিও থেকে বের হই, আমরা ঠিক বের হওয়ার পরপরই আমরা দেখি গেটের সামনে অনেক বন্ধুরা এসে দাঁড়িয়ে আছেন অর্ণিকাকে দেখার জন্য। আমি তাদের সবাইকে বলেছিলাম যে পরের দিন আপনারা সকালবেলা আসেন এবং অর্ণিকার সাথে দেখা করতে চাইলে, সে এখন চলে গিয়েছে, আপনারা তার সাথে দেখা করতে পারবেন। আপনারা যদি কোনো হেল্প করতে চান আমাদের কাছে দিয়ে দিলে আমরা সেটা পৌঁছে দেবো বা অর্ণিকার সাথে সরাসরি কথা বলতে পারবেন, কিন্তু পরের দিন আমরা তাদেরকে পাইনি। এই যে ইমোশনের জায়গাটি, এই ইমোশনের জায়গাটি রাতের বেলা অনুষ্ঠানটা শোনার পরে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি নিজেকে ফ্রেশ মনে হয় যে ব্যাস আমি কান্নাকাটি করেছি, শুধু কান্নাকাটি টুকুই করলাম, তাহলে অবস্থার কোনো পরিবর্তন হবে না। এবং শুধুমাত্র যারা হেল্প করতে পারেন তার ঠিক আছে, কিন্তু যারা হেল্প করতে পারেন না, এক অর্ণিকাকে আমরা হাজির করে সমাজে হাজারটা অর্ণিকার কথা আপনাদেরকে মনে করিয়ে দিই। এই অর্ণিকারা অ্যাসিড ভিকটিম যেভাবে হন, অ্যাসিড ভিকটিম হওয়াটা যতটা কষ্টের, এই ভিকটিমাইজ হওয়ার পরে পরবর্তীতে সমাজে বেঁচে থাকা তার চাইতে শতগুণ বেশি কষ্টের, কারণ তিনি প্রতি মুহূর্তে সমাজের দ্বারা, পরিবারের দ্বারা, চারপাশের মানুষ দ্বারা, বন্ধু বান্ধব দ্বারা, কাছের মানুষ দ্বারা দগ্ধ হতে থাকেন। একজন অর্ণিকাকে তুলে ধরে আমরা হাজারটা অর্ণিকার মেসেজ আপনাদেরকে দিয়েছি, সুতরাং সেখানে আপনার যা করার আছে আপনি সেটা করবেন। প্রিয় শ্রোতা, দেশটা আমাদের, সমাজটা আমাদের, রাষ্ট্রটা আমাদের, আমাদেরকেই সুন্দর করে সাজাতে হবে। কেউ এসে করে দিয়ে যাবে এবং আপনি দাঁড়িয়ে থাকবেন যে কোন একটা কিছু সামনে ঘটে যাচ্ছে এবং কেউ এসে আপনার জন্য সেটা করে দিয়ে একেবারে সুযোগ করে দেবে, একবারে সুন্দর করে দেবে, এটা ভাবার কোনো কারণ নেই। আপনার দু হাত নিয়ে আপনি নেমে পড়ুন ইন পজিটিভ সেন্স, ভালো কাজ করুন, দেশটাকে এগিয়ে নিন, মানুষকে উৎসাহ দিন। আমরা হ্যালো 8920 তে আজকে একজন মুক্তিযোদ্ধার জীবনের গল্প প্রাউডলি প্রেজেন্ট যেটাকে বলে করেছি, এবং আমরা বিশ্বাস করতে চাই হ্যালো 8920 যে লাখ লাখ বন্ধুরা আছেন আমাদের ফেসবুকে, নিয়ার অ্যাবাউট 5 লাখ মেম্বার, আমাদের যে বিশাল কমিউনিটি সারা দেশ জুড়ে, ঢাকা শহরের বাইরে এই অনুষ্ঠানটি সিডি করে, পেন ড্রাইভে কপি পাওয়া যায় এবং সেগুলো আপনারা অনেক সময় সেল করে থাকেন দোকানিরা, যারা জানেও না অনেক সময় যে এই অনুষ্ঠানটা কোথায় হয়, কোন রেডিওতে হয়, তারা শুধুমাত্র জীবনের গল্প নামে জানে। মানে থ্যাংকস টু অলমাইটি আল্লাহ যে অনুষ্ঠানটা আপনাদের কাছে এত বেশি জনপ্রিয়। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি একজন মুক্তিযোদ্ধার পাশে অন্তত আমরা দাঁড়াতে চাই, সেটা হচ্ছে আজগর আলী, এবং আমরা বিশ্বাস করি সেটা সম্ভব, একজন আজগর আলীর সন্তানের লেখাপড়া ফিরিয়ে দেওয়া সম্ভব। প্রিয় শ্রোতা, আপনি আসতে পারেন আমাদের এখানে জীবনের গল্প বলার জন্য, কারণ এটা একটি সিলেবাসবিহীন অনুষ্ঠান। এখানে জীবনের গল্প বলার জন্য শুধুমাত্র প্রেমের গল্প, শুধুমাত্র ভৌতিক, শুধুমাত্র আনন্দ, শুধুমাত্র বেদনা, শুধুমাত্র আমরা একদমই এসব বিলিভ করি না। আমরা যেটা বিশ্বাস করি, আপনি মানুষ, আপনার জীবনে একটা গল্প আছে, এবং সেই গল্পটি যদি প্রচার করে আর 10টা মানুষ ওটার দ্বারা উপকৃত হয় তাহলেই আমরা হ্যালো 8920 তে আপনাকে বলার সুযোগ দেব, যেমনটা করে এখানে বলতে চেয়েছেন বিভিন্ন বন্ধু। চলুন আমরা একটু শুনি। আর আমাদের এখানে আসার জন্য ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলি 9115668, এবং ফেসবুক আমাদের আড্ডার সবচেয়ে কেন্দ্রবিন্দু। আমাদের অতিথির সাথে যোগাযোগ করা থেকে শুরু করে, অতিথিকে সাহায্য করা থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী আপনি আমাদের ফেসবুকে পেয়ে থাকবেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আবারও বলি facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে অবশ্যই লাইক দেবেন এবং পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এই মুহূর্তে পেজে মেম্বারের সংখ্যা হচ্ছে 4,96,692 জন।
আমি একটা দৃষ্টি প্রতিবন্ধী, আমার নাম মোতাম্মিন আক্তার। আমার স্বামী আমার অনেক ভালো জানত, আমার ফেলায় আমার স্বামী এখন অন্য মেয়ের ভালোবাসে। আমি এই দুঃখের কাহিনী বলতে যাইতে চাই।
আমার নাম মোহাম্মদ আরিফ গাছি, আমি ছিলাম একজন মাদ্রাসার ছাত্র এলাকায়। আমি ডাকাতি করে আমি চলে যাই সিলেটে, সেখানে মাজার থেকে আমাকে 60 বছর বয়সে এক মুরব্বী নিয়ে যায় তার বাড়িতে। তারপর আমিও তার সাথে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যাই। প্লিজ আমার সাথে যোগাযোগ করুন।
আমার নাম আরোহী। ছোটবেলায় আমার বাবা মারা গেছে, থেকে খাওয়ার বাসা থাকতাম, সেখানে বড় হয়েছি, অনেক কিছু কষ্ট লাঞ্ছন আমাকে পেতে হয়েছে। আমি একটা ছেলে পছন্দ করত, ওই ছেলেটা আমার জন্য সুইসাইড করেছিল। আমি আমার এই জীবনের গল্পটা আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই।
আমি সুইট বলতেছি, খুব সচ্ছল একটা ফ্যামিলির ছেলে ছিলাম। আমি আমার নিজের শীতের পোশাক অন্যকে দিয়ে দিয়েছি, আর আজ আমি শীতের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছি একটা পোশাকের জন্য, পথে পথে ঘুমাই। কেন হলো আমার জীবনে ভাবে জানাতে চাই আমার দুঃখের কথা।
আমার নাম আমার আব্বু, আমার এলাকায় দুটা বিয়ে করছিল। আম্মা আমার অন্য বাড়িতে নিয়ে কাজ কাম করতো,
আমার নাম জান্নাতুল ফেরদৌস। আমার বিয়ে হয়েছিল সে অন্য একটা চরিত্রহীনা মহিলাকে এবং মহিলার সন্তান দেখে লালন পালন করতো। সেই স্বামী আমাকে যন্ত্রণা দিয়েছে, এই ধোকা ধরতে ধরতে 3টি বছর কেটে গেছে। আমি আমার সেই যন্ত্রণাময় ঘটনাগুলোকে আমি সবার সাথে শেয়ার করতে চাই।
আমি মোহাম্মদ কালসার হোসেন। আমার সামনে আমার বোনকে হাত ধরে নিয়ে যায়। আমার বোনকে যারা এই কাজ করলো তাদের ভিতরে 3 জনকে মেরেছি, আর বাদ বাকি 2 জনের বিচার করতে পারি নাই। তার আগেই ভাই আমার 5টা বছর জেলখানায় কাটছে। হ্যাঁ, আমার জীবনটা ভাই অনেক সুন্দর ছিল, হাসি খুশি ছিল আমার পরিবার। কোথায় গেল আমাদের সেই সোনার সংসার?
আমার নাম লাকি। স্বামী ভাই একটা স্ত্রী প্রতি এত খারাপ আচরণ, খুর দিয়ে আমার গালে গলায় আমার চেহারাটা নষ্ট করে পর্যন্ত দিচ্ছে। এরকম কিছু আমি আপনাদের সঙ্গে বলতে চাই।
আমার নাম মোহাম্মদ এস এম নৌশাদ আলী। আমি যখন ক্লাস 5 পড়ি তখন সবাই মিলে আমাকে বিবাহ করায়। ওয়াজ কি জিনিস আমি বুঝতাম না, সেখান থেকে আমি আস্তে আস্তে প্রক্রিয়া জড়িয়ে যাই। এই কথাগুলো বলার জন্য আমি হ্যালো 8920 আসতে চাই, যদি আমাকে একটু সুযোগ করে দেওয়া হয়।
আমার নাম পলাশ। আমার জীবনের গল্প হলো, আমি ছোটবেলাতে আমার মা দেখিনি, বাবাকে দেখিনি, আমি মানুষ হয়েছি মামার বাড়ি, অনেক কষ্ট করে এখন চলি। আমার যদি জীবনের গল্প শুনতে চান আমি বলতে পারি।
আমি আব্দুল শুকুর। আমি পথ হারা এক মানুষ, দুবাই দেহ ব্যবসার বিষমকর কাহিনী এবং আমার পাপের ইতিহাস এবং অন্যান্য বিষয় আমার থেকে জানুন।
আমি মোহাম্মদ বিল্লাল মিয়া, ইউই থেকে বলছি। আমি চাই আমার জীবনের গল্প বলতে, এই প্রবাসের জীবন নিয়ে। আমার গল্পে কোন লাভ স্টোরি না, কোনো প্রেম বিরহ না, শুধু প্রবাস নিয়ে বলতে চাই।
আমরা বিশ্বাস করি যারা প্রবাসে থাকেন, যারা মার কাছ থেকে অনেক দূরে থাকেন, দেশের কাছ থেকে অনেক দূরে থাকেন, তাদের মনটা দেশের কাছে, মায়ের কাছে পড়ে থাকে। এবং যে জন্যই আমাদের গান খালিদ হাসান মিলুর শেষ খেয়া ছবি থেকে কতদিন দেখি না মায়ের মুখ। প্রিয় শ্রোতা, আমরা শেষ করতে চাই আজকের হ্যালো ইট 920 একটা সুসংবাদ দিয়ে। সেটা হচ্ছে হ্যালো ইট 920 এবিসির যে নেটওয়ার্ক বা যে কাভারেজ রয়েছে এবং যে গল্পগুলো প্রচার হয় এখানে, মানুষের জীবনের গল্প, সেই কাভারেজ, সেই নেটওয়ার্কের মধ্যে থেকেই হয়তো 90% গল্প আমরা সিলেক্ট করে থাকি, নির্বাচন করে থাকি, এবং আমরা এই সীমাবদ্ধতাকে উত্তরে যেতে চাই। আমরা সারা দেশব্যাপী 64টি জেলায় এমন একটি নেটওয়ার্ক তৈরি করতে চাই যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবেন এখানে, এসে তাদের জীবনের গল্প বলবেন, আমাদেরকে ঋদ্ধ করবেন, আমাদেরকে শেখাবেন। এবং এই সীমানাটুকু শুধুমাত্র দেশের মধ্যে না, দেশের বাইরে যারা রয়েছেন প্রবাসী বাঙালি, তারা যখন সময় পান দেশে আসেন, তারাও আসবেন হ্যালো ইট 920-তে, এবং তার জন্য নতুন কর্মসূচি আসছে খুব শীঘ্রই। অনেক বেশি ভালো থাকুন। আর জি কিবরিয়া এবং আমার ডান পাশে বসে আছে ব্যাপক পরিশ্রমী আর যে শাকিল, দুজনের পক্ষ থেকে শুভরাত্রি, এবিসি রেডিওর সাথেই থাকবেন।
বিধির তলে আশের ফেলা, ঘরের তলে রঙ্গিলা কুতানে কড়াই না সোনার দাম, হায় রে পরান, হায় রে পরান, কতদিন ধরি না ডুবাই মা, সেই ধরানির মিঠা পানি পান, বাইরে পরান, বাইরে পরান, কাজলা গরুর গোসল দিয়া মাঠে নিয়া যায়, বিশাল বেলা পাশের বনে ঝিকিমিকি রইতের শানে, মন মিলাইতে সাইরে আমার রাখাল দিয়া, কাজলা গরুর বোতল দিয়া মাঠে নিয়া যায়, বিশাল বেলা পাশের বনে ঝিকিমিকি রইতের শানে, মন মিলাইতে ভুলিতে পারে না মাটির টান, ছায় রে রে পরান, ছায় রে পরান, কতদিন রাহি না সঙ্গের ক্রো, দেহি না সেই তারার চোখে মিশায় অভিমান, ছায় রে পরান, ছায় রে পরান, ছায় রে পরান, ছায় রে পরান,
This track was downloaded from FusionBD.com.